This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 এ আরজি কিবরিয়াকে, এবং এন্টায়ার টিম আরজি রাজু রয়েছে আপনার সঙ্গে, এবং সাউন্ডে মঞ্জু রয়েছে আজকে আমাদের সঙ্গে। এবং অনুষ্ঠানের শুরুতেই আমরা আরজি রাজুর কাছ থেকে জানবো কে রয়েছে আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কে দিয়ে আমাদের আজকের অতিথি জাকির। জাকির পারিবারিকভাবে কোলাহলময় একটি পরিবেশে বড় হলেও তিনি তার নিজস্ব স্বকীয়তা ধরে রেখেছিলেন। 21 বছর বয়সে জাকির অত্যন্ত পরোপকারী, অন্যের সাহায্য করার মধ্য দিয়ে তিনি তার নিজের মনে তৃপ্তি খুঁজে পান। এছাড়াও শখের মধ্যে রয়েছে বিদেশ ভ্রমণ, সুযোগ পেলেই তিনি বিদেশ ভ্রমণ করতে চান। খেলাধুলা করতে পছন্দ করেন জাকির, যখনই টেলিভিশনে খেলা হয় তিনি খেলা দেখেন। আজ যাহা বলিব সত্য বলিব মঞ্চে কেন জাকির তা জানতে আমরা চলে যাচ্ছি আরজি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে জাকির রয়েছে আজকে আমাদের সঙ্গে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। জাকিরের জীবনের অপ্রিয় সত্যের স্টেপ বাই স্টেপ আমরা জানার চেষ্টা করব। তবে তার আগে আপনাদেরকে বলতে চাই, বরাবরের মতোই আপনাদের জন্য থাকছে এসএমএস পোল। থাকছে আমাদের সঙ্গে ডক্টর তাজুল ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর, যিনি আমাদেরকে প্রতিনিয়তই সঙ্গ দিয়ে থাকেন, তার মূল্যবান মতামত অনুষ্ঠান শেষে জানিয়ে থাকেন। পুরো স্টোরি শোনার পর আমি আবারও তাকে এনশিওর করছি যে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার ওয়েলকাম করছি জেভিএসবিতে। অনেক ধন্যবাদ। এবং আপনি বরাবরের মতোই যেটা করেন, আপনার মূল্যবান মন্তব্য জানাবেন, জাকিরের জীবনের যে অপ্রিয় সত্যগুলো আছে সেগুলো শোনার পর আপনার বিশ্লেষণাত্মক মন্তব্য আপনার কাছ থেকে আমরা জানবো। ওকে প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি জেবিএসবির মূল পর্ব। এবং জেবিএসবির মূল পর্ব শুরু করার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, যে আপনারা নিশ্চয়ই জানেন যাহা বলিব সত্য বলিবতে যারা জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে প্রকাশ করেন তারা মূলত তাদের বিবেক বোধ থেকে এখানে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করেন। এবং এখানে একটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে তাদের আসলে কিছুই পাওয়ার থাকে না, তারা শুধুমাত্র আপনাদেরকে সচেতন করবার জন্য আসেন। আমরা দেখানোর চেষ্টা করি যে একজন মানুষ কিভাবে অপরাধী হন, কি অপরাধ তিনি করেন, এবং শেষ পর্যন্ত অপরাধের কারণে তার জীবনটা কেমন হয়ে যায়। সবকিছু আজকে থাকবে জাকিরের জীবনের অপ্রিয় সত্যে। এবং জাকির, অনুষ্ঠান শুরু করার আগে, মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি যে লাখো মানুষের সামনে নিজের জীবনের ভুলগুলো, অপরাধগুলো স্বনামে নিজ পরিচয় গোপন না করে লাখ লাখ মানুষের সামনে এই অপরাধগুলো বলতে এসছেন, এটা তো বিশাল বিবেকের প্রয়োজন হয়। এই বিবেকটা জাগানোর কাজ আপনার কে করেছে?
আমি অনেকদিন যাবৎ থেকে এফএনডি 90.2 শুনতেছি। তো মনে করেন অনেক মানুষও তো তার জীবনের গল্প বলছে, আমি নিজেকে নিজে মনে মনে ভাবছি যে যদি এগুলা বলি তো নিজেরও মন একটু হালকা হবে, আমারও কিছু আত্মীয় স্বজন আছে তারা জানবে কেন আমি ভুলটা করেছি।
কিন্তু আপনার এই অনুষ্ঠানটা শোনার পরে মূলত বিবেক জেগেছে,
বিবেক জেগেছে।
আপনি কি এখনো ভুল বা অপরাধের মধ্যে আছেন?
না, এখনো আমি কোনো ভুল বা অপরাধের মধ্যে নেই।
ওকে ওকে, প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে জাকিরের বিবেক জাগানোর কাজটি আসলে কে করেছে। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। ওকে জাকির, আপনি শুরু করুন, আপনি যেখান থেকে মনে পড়ে আমরা প্রথমে স্টেপ বাই স্টেপ জানতে চাই।
আমি প্রথম থেকে শুরু করতে চাই, আমার ভাতের সবকিছু থেকে।
জি,
আমার চাচার নাম ছিলেন লুৎফুর রহমান, আমার বাবার নাম ছিলেন ইয়াসিন আলী। তো আমার চাচার আর আমার বাবা একটা ঝগড়া ছিল টাউনের ভিতরে, আমরা 29 ডিসিমিল জায়গা নিয়ে। তো আমার চাচা ছিলেন অনেক বড় লোক, আমার বাবাও ছিলেন অর্থ সম্পদে অনেক কিছু। তো আমার বাবা মানটি সিএনজির শোরুম দিতেন, মায়া মোটর শোরুম। তো উনি প্রতিদিন শোরুমে যেটা জায়গা নিয়ে, একদিন একটা আমাদের চাচা সাহারা জুকিরি উনির সাথে আমার চাচার মানে কন্টাক্ট হয়। আমার বাবা জানতে পারলেন প্রায় কত 25 লাখ না 26 লাখ টাকার কন্টাক্ট হয়। তো উনি বলছেন যে ঠিক আছে আমি নকল দলিল তোমাকে করে দিব।
চাচার সঙ্গে কার কন্টাক্ট?
এই যে উকিলের সাথে, সাহারা যে উকিল চৌকি দিকি, উনির সাথে কন্টাক্ট হয়। তারপর উনি নকের একটা জমির কাগজ বাই তুলে দিচ্ছেন। তখন চাচা জায়গাতে উনি মত করেন বাউন্ডারি দিতে চাচ্ছেন, এই টুট মানে সবকিছু কিনে নিয়েছেন। আমার আব্বা কবর ভাইয়ে চলে গেছেন ওখানে। ওখানে মনে অনেক ঝগড়াঝাটি হয়েছে, এখন এলাকার মুরব্বী সবাই বিচার করেছে। আব্বা কাগজ দেখাই যায়, উনিও কাগজ দেখান। উনি বলে আব্বাকে যে উনি আমাকে বিক্রি করে দিয়েছেন। আব্বা বলে না আমি বিক্রি করি না, আমার টাকা কি অভাব আছে যে আমি বিক্রি করবো। তো উনি ওখানে অনেক চাপা উনি আইনের পথে গেছেন। তো উনি মামলা করেছেন সিলেট কুতুবালি তারাতে, উনি টাকা দিয়ে মামলা মানে ডিসমিস করে নিয়েছেন। অনেকদিন মারামারি হয়েছে, আমার বাবারও মাথা পাতানো হয়েছে, আমার চাচারও মানে মারছেন।
ওই সময়টাতে আপনি কি মানে
ছোট ছিলাম?
মনে আছে আপনার?
হ্যাঁ, আমার মনে আছে।
মানে যেগুলো আপনি বলছেন এগুলো আপনি আপনার মেমোরি থেকে বলছেন?
হ্যাঁ, আমার মেমোরি থেকে বলছি।
ওকে,
তারপর আমার বাবা অনেকদিন হসপিটালে ছিলেন, তখন আমি মতন এই সবার মুখ থেকে শুনতাম চাচার সাথে ঝগড়া রয়েছে। তারপরে চাচাও বলছেন যে তোর যদি কোনো যদি ছেলে সন্তান আমার সীমানার দিকে আসে তাহলে কেটে ফেলবো, আর আমার যদি কেউ যদি তোর সীমানার ভিতরে যায় তুইও কেটে ফেলবে।
ওকে,
তখন এই ভেড়া চলতেছে চলতেছে। তখন আমি স্কুল যখন ছিলাম তখন আমার কয়েক ফ্রেন্ড হয়ে গেল, বন্ধু বান্ধব লোকাল ফুলা পাইন কয়েকজন, আমি নিজে লোকাল। তো ওরা সাথে আড্ডাই আর কি মারতাম, ওরা মানে সিগারেট খেত, তো আমাকেও মানে এরকম সিগারেট খেলে শিখছি।
ওকে, আমার একটু জানার ছিল যে আপনি হচ্ছেন পরিবারের সবচেয়ে ছোট, তাই না? চার ভাই বোনের মধ্যে আপনার বাবার সাথে আপনার চাচার একটা ঝামেলা ছিল, আমি বুঝতেই পারছি। আপনার সবার বড় কে?
আমাদের সবাই বড় আমার ভাইয়ের নাম জামাল হোসেন।
জামাল হোসেন, তো জামাল হোসেনও কি এই ধরনের মারামারি ঝগড়াঝাটির মধ্যে কি?
না, উনি নন থেকে এসেছেন দেশে, কয়েক মাস থেকে চলে যাবেন, ওই মানে তখন বেড়া লাগছে।
তারপরে মারামারি করে বলল না?
মারামারি বলতে কি, খুদাখুদি হয়েছে, বাবা চাচাকে মারছে, চাচা বাবাকে মারছে, ভাইও মাঝখান থেকে চাচার মাথাতে বাড়ি মারছে। এইসব মানে এলাকার মুরব্বী জমে মনে করো এটা স্থগিত রাখছিল, তখন এর মাঝে হেনা মানে না, এর মাঝে পাখে ভাই চলে গেছে।
আচ্ছা, আপনার বাবারা কয় ভাই ছিলেন?
আমাদের বাবা তিন ভাই ছিলেন।
আরেক ভাই কি করতো এই মারামারি?
উনি মানে এক দিশা, এক দিশা বলতে কি উনি ক্যারেডের মতো, মানে উনি কিছু কেউ যদি কিছু বলে হ্যাঁ হ্যাঁ বলবেন, না হলে চুপ করে বাসায় থাকে। আমার বাবা
মানে এগুলোর বিষয়ে তিনি
উনি কিছু মানে বলতেন না, উনি আমার বাবার সাথে থাকেন।
আপনার বাবারা তো আপন ভাই ছিলেন?
হ্যাঁ,
আপন ভাই থাকা অবস্থায় এগুলো কি সমাধান করা সম্ভব ছিল না?
আমার চাচা
এই জমিটা মূলত কার?
মূলত আমাদের, আমার বাবার।
মানে আপনার বাবা কি আপনার দাদার কাছ থেকে পেয়েছেন নাকি উনি কিনেছেন?
না না, আমার বাবা এটা মানে কিনেছেন। আমার বলতে কি আমাদের আপন ফুফুর কাছ থেকে।
যাই হোক, আমি একটা জিনিস বুঝতে পারছিলাম যে জমি নিয়ে ওদের পারিবারিক একটা কোন্দল ছিল, এবং সেই কোন্দলের জায়গাটি থেকে মোটামুটি ছোটবেলায় যেটা হয় বাপ চাচার মধ্যে মারামারি এবং এটা নিয়ে হাসপাতালে যাওয়া, কোর্ট কাছাড়িতে দৌড়াদৌড়ি, এরকম একটা পরিবেশের মধ্যেও বড় হয়েছে ছোটবেলাতে, যেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আপনি বলছিলেন যে এই সময় আপনি কিছু বাজে ছেলেমেয়েদের সাথে মিশতেন এবং স্মোক করা শুরু করলেন?
হ্যাঁ, সিগারেট টানি শুরু করলাম। তারপর
তখন বাবা কি হাসপাতালে?
হ্যাঁ, বাবা হাসপাতালে।
ওকে,
সিগারেট টানি শুরু করলাম।
কোন ক্লাসে পড়েন তখন আপনি?
আমি ক্লাস ফাইভে পড়ি। তখন মানে স্মোকিং খাওয়া শুরু করছি, তখন খাচ্ছি মনে করো মাঝে মাঝে গিয়ে খাইতাম। তখন বাবা হসপিটালে 14 দিন না 15 দিন থাকছেন, পরে বাবা চলে এসেছেন। আর আমি তো মনে করি এসব বাসায় বুঝতে দিলাম, সিগারেট খেয়ে দাঁত ব্রাশ করে বাসায় চলে যেতাম। তখন মনে করেন একদিন বিচার হয়েছে আমার, এটা মনে আছে, মানে এলাকার মুরব্বী হল বসছেন আমাদের বাড়িতে, আর বাবা বলছেন যে এরকম এরকম, এখন কি বাবা? ও তখন আমার চাচা জবাব দিয়েছেন যে এই শত্রুতা থাকবে,
হয়তো আমারে দিবে জায়গা, না হইলে হ্যাঁ নিবে। এখন এই যে মামলা চলতেছে, আব্বা যদি মনে করেন মামলা দুইটা দেয়, হ্যাঁ চারটা দেয়, এরকম মানে জমি নিয়ে মামলা চলতেছে। তখন মানে এইসবে নিয়ে আমি মনে করেন বন্ধু বান্ধবের সাথে ইয়ে করতেছি। আমার বন্ধু বান্ধব কিন্তু আমার থেকে অনেক বড়, আমার বন্ধু আমি যতটুকু জানি দুইজনে রাজনীতির সাথে জড়িত। তখন আমাকে মালিকরা বাগানে একদিন রাত্রে যাতে বলছিল, বললাম যে কেন, উঠে বলে চলে আয় ওখানে তো একটা ডান্স আছে, নাচ মানে মেয়েরা নাচবো, মেয়েরা নাচবো।
কি বাগানের কথা বলছেন আপনি?
মালিচোরা চা বাগান।
মালিচোরা চা বাগান, এই চা বাগানের ডান্সের কথা বলছেন? ওকে,
মানে বাগানি মেয়েরা মনে করেন নোংরা ভাষায় নাচে,
নোংরা ভাবে নাচে। এখানে একটা বিষয় কিন্তু লক্ষণীয়, ওর আঞ্চলিক ভাষায় কথা বলছে, আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। বাট এটা সিলেটি ভাষা না, এটা আসলে কোন এলাকার ভাষা?
এটা ভাষা একটা জিনিস হলো কি, টঙ্গিতে টাকার পরেও মানে সিলেটি ভাষা আর এই ভাষা মানে দুইটা একসাথে
মিক্স হয়ে গেছে।
মানে
বুঝতে পারছি যে সেটা মিলে মনত করেন আবার। ওকে, বুঝে নিতে হবে এবং আমার মনে হয় একটু মনোযোগ দিয়ে শুনলে শোনা যায়। ওকে বলুন, তারপর
বাগানে গেছি আমি সন্ধ্যা পরে, ওরা মানে একজনে মদ খাচ্ছে, আমাকে বলছে
যে ফ্রেন্ডের সঙ্গে মিশতেন সে ফ্রেন্ডগুলোর নাম মনে আছে?
হ্যাঁ হ্যাঁ মনে আছে, একজনের নাম জুয়েল জফুর। তো আমাকে ছোট হিসাবে মানে ওরা যেভাবে বলতো আমি সেভাবে চলতাম। তো আমাকে বলছে তুই খাবি, আমি বললাম কি, উঠে করে পানি, আমি বললাম কিসের পানি, উঠে করে খাইলে ভালো লাগবো, আমি বললাম না এটা কামড়া। তারপরে আমারে সিগারেট দিছে, সিগারেটের বোধে গাঞ্জা বড়া, আমি জানি না সিগারেটের বোধে গাঞ্জা বড়া, তখন আমাকে দিচ্ছে, আমি সিগারেট ধরেছি।
এই সময় আপনার পরিবারে শাসন করার মতো কেউ ছিল?
আছে, কিন্তু ওই যে চাচার সাথে যে ব্যাঙ্গাটা লাগছে, এই ব্যাঙ্গাতে বাবা মানে দৌড়াদৌড়ি থাকেন, উনি আমাদেরকে মানে
একটা
সময় দিতে পারেন না।
মানুষের জেদ এবং জমি নিয়ে জেদ, বছরের পর বছর মামলা, এটা যে আসলে বাংলার আবহমান সংস্কৃতির মধ্যে অন্যরকম একটা খারাপ দিক, এটা নতুন করে বলার কিছু নেই, কিন্তু এটা কত বড় ক্ষতি করতে পারে সেটা আজকের এই অপ্রিয় সত্য থেকে বের হয়ে আসবে। বলুন, তারপর?
তারপর আমি মনে করেন সিগারেট দিছে, আমি সিগারেট ধরাইছি, যে আমি ঠান্ডা মারি, মারার পরে ভাই আমার বুকটা মানে একদম শুকিয়ে চলে আসে, আমার যেন খালি পানি খাইতাম। আমি প্রায় চার থেকে পাঁচ টান দিয়ে দিয়েছি। পরে মানে বাগানে একটা বাড়ি আছে, এই বাড়িতে গেছি, গিয়ে ঠিক করে অনেক পানি খাইছি। আমার বন্ধু একটা আমার সাথে এসেছে, আবার তার সাথে গেছি, আমার মাথায় অনেক ঘোরাঘুরি করতেছে, চোখ মুখ লাল হয়ে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। তখন তারা বললো যে বস, ওরা আমার জোর করে বসাইছে, আমি নাচতেছি আর মানে গুম গুম ভাব করতেছে, যদি চোখ লাগাই বুঝা যায় যে কে আমার মাথা চাপড়া দিতেছে,
এরকম মনে হচ্ছে আপনার?
এরকম মনে হচ্ছে। তখন ওরা যে মানে যে বাগানি মেরে যে মারছে, ওরা মানে বাগানি মেয়ের কি খারাপ করছে না ভালো করছে জানি না, মেয়েটারে মানে ওরা মেরে ফেলছে। কিন্তু আবার এই যেখানে সব আঠাংশ ওখানে না,
অন্য কোথাও নিয়ে,
অন্য কোথাও নিয়ে মেরেছে। মেরে মারার পরে আমার এইসব খাওয়াইয়া কি করছে, মেয়ে মনত করেন প্রায় এক কিলোমিটার দূর, আর আমি এক কিলোমিটার দূরে আমারে শুয়ে রাখছে। আমি তখন মানে আমার কোনো হুশ বুদ্ধি নেই, তখন আমি প্রায় তিন থেকে চার ঘন্টা আমি ছিলাম ওখানে। সবার পরে সাথে সাথে পুলিশ এসেছে, আসার পরে আমার মুখে পানি দিয়েছে, দেওয়ার পরে আমার একটু মানে ইয়ে করতেছি, তখন পুলিশ অফিসার একজন আমার মনে আছে আমার তেতোই খাওয়াইছেন।
পুলিশ অফিসার?
হ্যাঁ। আমি তখন থানাতে, তখন আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম যে স্যার এইভাবে এইভাবে আমার এইভাবে এইভাবে এরা করছে, পুলিশ অফিসার বিশ্বাস করে
না। তখন আপনি ক্লাস ফাইভে?
হ্যাঁ। পুলিশ অফিসার বিশ্বাস করে না, বিশ্বাস করে না, এখন তো বাবাও চলে গেছেন থানাতে, বাবা উঠে এখন তুই এরকম কাজ করেছিস আমি তো জানি না। তখন বাবা একটু সততান হয়ে গেলেন, তো আমাকে অনেক কষ্ট বিনিময়ে তারা থেকে আনছেন, আনার পরে আমার উপরে মামলা। তখন এই পাঁচ বছর মানে
ক্লাস ফাইভে থাকা অবস্থায় আপনি মামলা
খেয়ে ফেলেন? আমার বাবা অনেক কষ্ট বিনিময়ে মামলা তুলছেন।
আপনি যে এই মালিছড়া বাগানের কথা বলছেন, এই বাগান থেকে আপনার বাড়ি কত দূর ছিল?
এই বাগান থেকে আমার বাড়ি বেশ দূরে নেই,
আনুমানিক কত কিলোমিটার?
প্রায় এক কিলো হবে না,
এক কিলো মানে একদম কাছাকাছি বলে?
হ্যাঁ, একদম কাছাকাছি।
ওকে।
তারপর আমি আমার আমি তখন সিলেট মেহরের বাসায় মানে একটু কাজে যাচ্ছি। তো তখন হঠাৎ করে আমার বন্ধু আমাকে ফোন দিয়েছে, আমাকে বললো তুমি চলে আসো, কোথায়? ইস্টেডিয়ামের কাছে। ইস্টেডিয়ামের কাছে কি? না, আছে, দরকার আছে। আমি বলছি হয়তো তোমার কোনো ব্যাডমিন্টন করানো হবে, তখন শীতের দিন, ব্যাডমিন্টন করানো হবে। তখন চলে গেছি ওখানে, যাওয়ার পর মাগরিবের আজান পড়েছে, তখন রাস্তার চাইতে মনে করেন এই যে বড় বড় বৃষ্টি গিয়ে পাথর আসে, পাথর আস্তে আস্তে মানে টাক যাইতেছে, আর মানে বাগানিরা রাস্তার মধ্যে নাচানাচি করতেছে। তখন অত বয়সও না একটা মানুষ, আর অত কম বয়সীও না, মিডিয়াম সাইজের। তো সে মদ খায় মনে করেন পুরা ব্যারেল হয়ে গেছে। হেরা কি করছে, মানে চার পাঁচজন মানে আগলা দিয়ে আমল করে একজনে ধরছে বা গর্দনাতে দুইটা টাকা টাকা নিতে এটা মানে বিশ্বাস করেন ভাই আমি দেখি মানে আমার মানে চোখ মুখ কিরকম হয়েছে আমি নিজে বলি না মগজ এমন করে রিতে দিয়ে গেছে আমি দেখার পরে মনে করেন আমার মাথাতে কি হয়েছে আমি নিজে বলতে পারি এখান থেকে এক দৌড়ে বাসায় দরজা লাগাই এমন করেন আমি রুমের মধ্যে শুয়ে গেছি আম্মা বলতেছে কি হয়েছে রে কোথায় আসলে না আমি যে আমার একটা বন্ধু ছিল সবাই আমার মা বাবা সবাই জানে ওর বাসায় যাই ওরা ও খুব ভালো ওর নাম ছিল জুয়েল ওর বাসায় ছিলাম পরের দিন সকাল ১২টার সময় পুলিশ আমার বাসায় চলে এসে
আবার
হ্যাঁ কিন্তু আবার পুলিশ আমাদের গেটের বাইরে থাকে
ওকে
তখন আমি দুতলা বাড়ির দিকে হাঁটাহাঁটি করছি হঠাৎ করে দেখি পুলিশ কলিং বেল দিয়েছে আব্বু বাই হয়েছেন আব্বু কেন আপনারা কেন এসেছেন ওটা বলে এরকম এরকম উঠে বলে ইম্পসিবল আমার ছেলে এরকম করবে এইটুকুটুকু বয়সে আপনার কি মনে করেন কি পাইছেন হওয়ার পরে বাবা আমাকে মানে তাবলা দুই তিনটে মারছে মাও কান্নাকাটি করছে যে দুটো ছেলে হয়তো তোমার হেরা করছে কি অত বয়সে আব্বাও কয় এই বয়সে তো এইরকম করার নাই কিন্তু আমার সাথে শত্রুতা করতেছে আমিও কইছি যে শত্রুতা এইরকম হচ্ছে আর চাচার সাথে তো শত্রুতা এটা জানান চলতেছে ও শত্রুতা এখন আব্বা যাক এইটাও মানে অনেক কষ্টের বিনিময়ে ছুটাইলেন তো আর চাচার সাথে তো এইরকম চলতেছে এই মামলা একটা পর একটা চলতেছে
আপনি ছাড়া আপনার ভাই বোনদের মধ্যে কেউ ধরনের কাজের সঙ্গে জড়িত ছিল
না কেউ কাজের সঙ্গে জড়িত নেই তখন হঠাৎ করে আমার ভাই বড়জন বিদেশ থেকে বললো যে মাজলা ভাই ফাস্টফুড করতে ফাস্টফুড করলেন উনি লন্ডন চলে যাবেন তো এক মাস তিন দিনে চার দিন বাদে উনি চলে গেছেন তখন মনে করেন আমাদের আমার আব্বার হাত মানে আরো শক্তিশালী কম হয়েছে ভাই যদি তাহে একজন তৈলে যে কোনো কাজে মানে শক্তি আছে দিছে কিন্তু তখন তো ভাই চলে গেছেন তখন আমাকে দুই ভাই বাড়িতে রয়েছে তখন আমার বয়স যখন ছিল ১১ তখন মানে পুরো তো সিগারেট খানি চলে তখন মার কাছ থেকে টাকা নিতাম বাবার কাছ থেকে টাকা নিতাম যেগুলা যেতে চাইতাম বাবারে মারে দিতেন ৫০ টাকা দেন কি করবেন স্কুলে বন্ধু বান্ধবের সাথে খামো দিয়ে দিতেন কিন্তু আমি এই টাকা বন্ধু বান্ধবের সাথে খাবো না আমি টাকা দিয়ে সিগারেট খাই এরকম করে মানে বন্ধু বান্ধবের সাথে হঠাৎ করে আমার বন্ধু বান্ধব একটা পার্টি করলো ফোন দেওয়ার পর বললো যে আমি না রে ভাই আমি পার্টিতে যাবো না এখন তো এরা মানতেছে না বন্ধু আস না দেখবি কিরকম কিরকম আর আমার মনে করো তখন আমার একটা উৎসব ছিল যে মানে পাটি কিরকম কিবা ওটা কিরকম মানে তারা যখন যে এমন সুন্দর করে বলে তখন আমার ইচ্ছা করে যে এইটা জিনিস আমি দেখতে হবে তখন আমাকে সিলেট মহিউদ্দিন কলেজ চাইতে ওখানে একটা লোকাল ছেলে লোক একটা ভাড়াটি ছেলে মানে চুলা পাইনি আর কি একটা বেড়াচড়া করছে তখন লোকাল ছেলে একলা ছিল একলা ছিল বেড়াচড়া হয়েছে তখন চুলা পাইনি আমাকে চকি দিকি থেকে উসমানী মেডিকেলের সাইটে গেছে অনেক দূরে আমাকে ফোন দিছে আমি গেছি আমি বুঝি উনি পার্টি পার্টি দেখতে আমার খুব জোর আমি কি করছে সেই ব্লকের ফুলাফানি
আপনি যে এই যে ফ্রেন্ডের সঙ্গে আপনি মিশছেন এবং একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে আপনার বাসায় পুলিশ আসছে একবার আপনাকে পুলিশ ধরে নিয়ে গেল আপনার বাবা আপনার সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসলো বাবা আপনাকে বারণ করতো না
সবাই বারণ করতেন তবু আমি মনে করি আমার জুয়েল যে আমার বন্ধু ওর বাসার কথা কয়ে আমি বের হয়ে চলে যেতাম
এদের সাথে মিশতেন
হ্যাঁ এদের সাথে মিশতাম তখন ওরা পার্টি বলছে আমি বললাম যে পার্টি তো চলে যেতে হবে মেডিকেল কলেজের সামনে এই ভাড়াটি পুলাকে ধরে
ভাড়াটি পুলা মানে কি বুঝলাম
ভাড়াটি বলতে কি যে মনে করেন ভাড়াটি থাকে যে মানে আমাদের বাসা ভাড়াটি মানুষ থাকে এইরকম ভাড়াটি ছেলের আনছে সে কি করছে মানে দৌড় তুলি ওদের কাছ থেকে চলে গেছে তখন বড় ভাই একটা আছে বড় ভাই বয়স প্রায় ১৩-১৪ বছর হবে আইনে বললো যে তোর ভাই এরকম এরকম ছোট ছেলেরা মারামারি করলো কেন সে বলে ভাই তো আমি বলতে পারবো না তো মানে সেও মানে একটু গা ঝা গা দিয়ে কথা বলছে হেরে ভাই কি বলবো মানে ব্লেড দিয়ে শরীরে যে মানে ফুসাইছে
আমি যেটা বুঝতে পারছি যে আপনি যাদের সঙ্গে মিশছেন তারা সমস্ত রকমের বখাটে ছিলেন এবং খুব খারাপ কাজ করতো একের পর এক আপনাকে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো সম্পর্কে আপনি আগে থেকে জানতেন না এবং তারপরে আপনি দেখতেন যে কাউকে মেরে ফেলছে কাউকে ব্লেড দিয়ে পোঁচাচ্ছে কাউকে ক্ষতি করছে তারপর আপনি তাদের সঙ্গে
যেতাম কিন্তু ওদেরকে না ছাড়া আমি সিগারেট খেতে পারবো না
এই কারণে আপনি ওদের সঙ্গে
মিশতেন সিগারেট একলা যদি কোনোখানে সিগারেট খানিতে যাই তখন তো রাখা যাবে এই চিন্তা করতাম যে দরা যদি খাইতে হলে তো আব্বা মেরে ফেলবে এখন আমি ওদের সাথে মিলতাম কিন্তু সিগারেটের এমন নেশা হয়েছে আমি রাত্রে ১২টা ১টার সময় রুম থেকে দেখিয়ে সিগারেট খাইছিলাম তখন বিলেট দিয়ে কুবাইছে ভাই কুবাইয়া লিঙ্গটা খেতে মানে ওর ঘোলার মধ্যে ঝুলাইছে
আপনি কোন ক্লাসে পড়েন তখন
তখন আমি সেভেনে না এইটে মানে কয়েকবার ফেল দিচ্ছি তারপর এইসব দেখে আমি জায়গা বেশ হয়ে গেছি তখন ১২ নামে যেটা ছিল সে একটু মানে ভালো টাইপের ছিল তো সে আমার কি করছে কুড়ো করে নিয়ে অনেক কষ্ট বিনিময় কুড়ো করে নিয়ে রিস্কায় আমার ওখান থেকে নিয়ে এসেছে। এখন তো বাড়িতে যাওয়ার পরে মানে রুমের ভিতরে শুয়ে রয়েছি, অনেক শরীর ক্লান্ত, আমি পরদিনও বাসা থেকে বাইরে নিয়ে শিকারা টোকা ইচ্ছা করতেছি না। এখন মানে আমার মাথায় মানে কি করতেছে আমি নিজেই বলতে পারবো না। এখন মানে শিকার না খেলে না হবে, আমি গরম করেন আম্মারও মানে তুই তুকার করতেছি, তুমি জীবনে তুই তুকার হইলে শিকার খালি জন্য আম্মা বেশি দেবে না। চার দিন পরে পুলিশ আমার বাবার কাছে ফোন দিচ্ছে, দিয়া বলে এইরকম এরকম একটা ছেলে আছিল, পুলিশ আমার আব্বা কুদাম দিয়ে বলো একটার পর একটা আমার ছেলের সাথে চাবান, আর আপনারা জানেন আমার সাথে শত্রুতা, হয়তো কেউ শত্রুতা কই করছে, এই বয়সের ছেলে কি সব করবে। তখন মানে আব্বাই বড় বড় মানুষ ধরেছে, মানে এটা জেলাও পুলিশ করছে, মানে এরকম একটার পর একটা প্রায় দশটা মানে দশ নম্বর সেটা হয়েছে, এরপর থেকে ওরা লোক ছেড়ে দিচ্ছে।
ঠিক বুঝলাম না,
মানে দশটা ওরা দশটা মানে মার্ডার কেসের মানে সাথে আমার নাম দিয়ে দিয়েছে।
ওকে,
তারপরে আমি মানে ওদের কাছ থেকে সরে গিয়েছি, বললাম যে আমি একলা চিকে আটকামু, যদি কেউ যুদ্ধ রাখায় নেই তাহলে মারলে বাইরে দিচ্ছে। তখন ভাই আমি বাসার পিছিয়ে টাঙ্কি ছিল, টাঙ্কি সাইডে করে বসে চিকে আটকাইতাম, এক মারাঠি মহিলা দেখে ফেলছে, বললো কি রে তুই বসে চিকে আটকাতে, আমি বললো চক্রম করেন না কয়ে আমি কমু, মহিলার মধ্যে আমি টেহা দিতাম আর বৃষ্টি হাতে তিষ্টি হা দিতাম, আর সুযোগ পাইছি মহিলার রুমে বসে খাই আমি। আমার আমাদের ভাড়াটি রুমে বসে খাই, মাঝে মাঝে আমি পান সুপারি কিনে দিতাম। হঠাৎ করে আমার ভাই বিদেশ থেকে চলে এসেছেন, সব বড় ভাই, আই একটা বাইক কিনেছেন, বাইক কিনেছেন, তো আমি তো বাইক চালানি জানি না। হঠাৎ করে ভাই ঢাকা চলে এসেছেন মানে কোনো একটা কাজে, এদিন কইলাম মল্লে মজে গেছি আজকে বাইক চালাম, কইয়া মালিকারা বাগানের ভিতরে নিছি, নিয়ে ওখানে মানে ঘাস আছে গাছের মধ্যে নিছি।
এর আগে কি আপনি সাইকেল চালাতেন বা বাইক চালাতেন?
হ্যাঁ সাইকেল চালাইতাম,
সাইকেল চালানো জানতেন না, বাইক আপনি চড়েননি? আচ্ছা, তারপর আপনি একাই নিয়েছেন না সাথে কেউ ছিল?
না, সাথে আমার ওই যে পিচ্ছি ফুলাম ছিল ওরা ডাকাইছে, আমি গেছি বাগানে
বাইক নিয়ে চলে গেছি।
হ্যাঁ বাইক নিয়ে চলে গেছি। তো আমি যাওয়ার পরে আমি বললাম আজকে কিক দিবি, সেলফ দিছি কিক হয়েছে, নোট করেন এখন হাতের রেশার লাই দিব না স্পিরিটে দিব সেটাও আমি বুঝতে পারছি। আমি কি করছি মানে এসকেলেটার মাইরা হাতের গিয়ার ভাড়াই দিছি, উম করে চলে গিয়ে মানে উঠে পড়ে হাতে সাড়ে ফুলছে এই বাগানে কয়েক হয়েছে, ওটা তো দুই বাগানের চা বাগানের গাছ মাথা সত্যি বাইকে নিয়ে যায় এখানে আরো বিপদ হবে। হেরার সাথে আমি রাগ করলাম, ওটা বললাম দেখ তোমরা যদি আর কিছু কো তৈরি কিন্তু অসুবিধা কম, হেরাও মানে থকাথকে আমার সাথে লাগিয়েছে
বাগানের লোকজন,
বাগানের লোকজন। তখন আমি কি করলাম কইলাম না বাইক দিয়ে চলে গেছি বাসায়, গিয়া একটা চাকু ছিল প্রায় দেড়াত নাম্বা, এই চাকু ফিটির দিকে ঢুকাইছি, ঢুকে গেছি বাইকের কাছে, গিয়ে বললাম আজকে কইলে একটা কুবে মেরে নাম, অতটা মাদার হয়েছে কুবে মেরে নাম, আজকে মোটর সাইকেল আমি চালাম। এখন তো মানে ওই চা তৈছি বাগানের ডালের চিফা মুখায় তৈ আমি আমার বাইকে আবার উঠছি, ওইটা ফুল ওখান থেকে চালা দেবো ওরা খেলা দিচ্ছে চালিয়ে দিচ্ছি। হঠাৎ করে মানে কইলাম একবার দিয়ে চাক কমাইয়া দেখি হাতের এইটা মানে হালকা দিছি, দিয়া দেখি অনেক জায়গা গেছি, গা যাওয়ার পরে আবার উঠে পড়ে ওনা করতে 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 প্রায় মাকরিবের কাছাকাছি হয়ে গেছে, সারাদিন ভাত খাই না, আম্মা ফোন দিচ্ছে, আমি বললাম আম্মা আমি তো বাইক চালাইছি, ভাই একটু শুনলে নাই যাবার, আমি বললাম না কিছু করুন না আমি ওখানে ওরারে নিয়ে চালাইতেছি, আমার আমি চালা নিতে যাই আর আম্মার বলছি না যে আমি পড়তেছি। তো বাইকে মাটি উঠে লাগছে ওইটা পরিষ্কার করছি দয়া করার পরে মাকরিবের তো বাগানি কয়েকটা আছে, আমার পরে আমার কি করছে এত বড় একটা মানে প্রায় দেড় আট নাম্বা একটা লোহার শিকল ছিল,
জি
লোহার শিকল দিয়ে আমার পিঠিতে করে একটা বাড়ি দিয়ে দিচ্ছে। আর আমি চাকুটা বাইকের সামনে মানে নরম সুতলি পচা সুতলি পাইছি পচা সুতলি বাইন্ধে রাখছি, বাড়ি মেয়েরা দিচ্ছে, আমি হুন্টার দেখ করে কি করছি ছুরি দিয়ে আমি গর্জনা বরাবর দিচ্ছি, এই সোনার চাইতে লাগবে অনেক জায়গা। ওরা কি করছে মোট ছোট একটা চাকু ছিল প্রায় এক পাঞ্জার মতো চাকু ছিল, ওরা আমার কি করছে এই যে হাতে আমি গেঞ্জি কুল্লা বাঁধছি বান্ধা করে আব্বু ফোন দিচ্ছি, আব্বু এরকম এরকম বাগানে চালানো চাইছি উঠে প্রতি বাগান থেকে চলে আয় আমি ফলে বুঝবো, এখান থেকে চলে গেছে আব্বুকে কি আমি এরকম দেন আমি বাগানের ঘাসের মধ্যে বাইক চালাইছি আমার এরকম, আব্বু বললো আচ্ছা যাক এটা আমি দেখ, আব্বু বাগানের ম্যানেজারে ফোন দিচ্ছে দিয়ে বললো যে এরকম এরকম বাগানের ম্যানেজারে যারা মারছে আমার এরারে আমার কাছে কম আসাইছে পাবে দুইটা, তারপরে আমি বাগানে যেতাম চালাইতাম বাইক চালানি মত করে তিন দিন চার দিন পুরো শিখে রয়েছি, পরে কিচ্ছু বলে নিয়ে ঘাসের মধ্যে বাইক চালাইতাম ধাবল তুলা বাইক চালাইতাম 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 চালাইতাম, এখন আমার এই বন্ধু বান্ধব আমার মানে অনেক প্রিয় করে। আর আমি কি করতাম এই বাগানে যে সন্ধ্যাকালো নাচ হইতো তখন এই বাইক নিয়ে যেতাম,
বাইক নিয়ে গিয়ে নাচ দেখতাম,
হ্যাঁ নাচ দেখতাম, কোনোদিন দেখতাম কোনোদিন দেখতাম না, হঠাৎ করে আমার বন্ধু আমারে গাঁজা দেয়,
ওকে প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন জাকিরের জীবনের অপ্রিয় সত্য। আমরা বিরতি শব্দ শুনলাম, এরপর যে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র চার মিনিট পর আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। এবং ওকে দেখার জন্য কিংবা কনফেস করার জন্য কিংবা পুরনো অনুষ্ঠান ডাউনলোড করার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kevr.rj। আমি আবারও বলছি www.facebook.com/kevria.rj। ফেসটি আছে আরজে কিবরিয়া নামে। এছাড়া যারা আমাদের এবিসি রেডিওর অন্যান্য অনুষ্ঠান সহ যাবতীয় অনুষ্ঠান সম্পর্কে আপডেটেড থাকতে চান, তারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক ভেরিফাইড এবিসি রেডিও ফ্যান পেজে, যেটা এই মুহূর্তে বাংলাদেশের এফএম এরিনার সবচাইতে পপুলার পেজ এবং সবচাইতে বেশি ফ্যান সমৃদ্ধ পেজ। আমরা ফিরে আসতে চাই ঠিক চার মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চার মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। জাকির রয়েছে আজকে আমার সঙ্গে, তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj। এবং এই পেজটি থেকে যারা এই অনুষ্ঠানে আসতে চান এবং এই অনুষ্ঠানে এসে কনফেস করতে চান স্বনামে, ছদ্মনামে কিংবা বেনামে, যাই বলি না কেন, তারা আমার সঙ্গে কথা বলতে পারেন, আমার সঙ্গে SMS এর মাধ্যমে কথা বলতে পারেন। এখানে আপনারা ইনবক্সে টেক্সট পাঠাবেন আপনার সেল নাম্বার সহ, কি ভুল করেছেন, কি অপরাধ করেছেন সেটা জানিয়ে আমি আপনাদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করব। এবং হতে পারেন আগামী সপ্তাহে এসে নিজের জীবনের ভুলগুলো স্বীকার করবেন, এই অর্থে যে আপনার মতো করে ভুল কিংবা অপরাধ সমাজের আর কেউ কখনো না করুক। SMS পোল যে কোনো মুহূর্তে আসতে পারে জাকিরের ক্ষেত্রে, এবং সে যে আজকে কনফেস করছে সেটা শুনছেন আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি তার মূল্যবান মতামত অনুষ্ঠানের শেষে জানাবেন। আমি আবারও জাকিরের কাছে ফিরছি। জাকির, যেটা বলছিলেন যে তখন আপনাকে গাঁজা বা কিছু একটা দিল।
হ্যাঁ, গাঁজা দিয়েছেন, তখন আমি বললাম আমি এটা খাবো না। তখন আমাকে বললো দর খা, নাচ দেখতে ভালো লাগবে, ওরা জুড়ে দিছে, আমি হাতে দিয়েছি লিয়ে খাইছি। পরে আমি বসে রয়েছি, বসে নাচ দেখতেছি, হঠাৎ করে আমার বন্ধু ওরা দুইজন আইছে, আমার পরে দুইজন আমার গলা তাঞ্জা করে ধরছে পিছে, দুইরা মানে আমার সাথে মানে ফুর্তি করতেছে, আমি ফুর্তি করতেছি, হঠাৎ করে আমার হাতে ইনজেকশন দিয়ে দিচ্ছে,
ইনজেকশন দিয়ে দিয়েছে।
দোকানের সাথে সাথেই ভাই কিছু বুঝাই নাই, আমি বললাম তুই এইসব করলে, ওটা কয়ে উফ তোর গুড গেছে, মানে এরা ভুল স্বীকার হইতেছে, কয়ে মারা ঢং করতে না সামনে আরেকজন গেছে কাছে,
মানে ঢং করে বলছে যে আসলে তোমাকে
দিতে চাচ্ছিলাম না, মানে অন্যজনকে দিতে চাও, আমার লগর এই 12 ডে দিতে চাচ্ছি। তো ইনজেকশন যে মানে যে নেশা করে যে ইনজেকশন, এই ইনজেকশন আমি তখন টের পাই নাই, যে যখন সাথে সাথে যদি টের পাইতাম নেশার ইনজেকশন, তাহলে আমি সাথে সাথে ওখান থেকে চলে যেতাম। পরে মনে করে লাইক ধরছে, মানে এত লাইক ধরছে মানে চোখে কিছু দেখতে পাচ্ছি না। পরে কি করলু, আর একজনকে বলছি তুই বাইকটা নিয়ে আমার তোর বাসায় দেখি, আমি বাইকটা খালকে নিয়ে যাবো। পরে আমি অনেক কষ্টের বিনিময়ে বাগান থেকে এসেছি, আসাতে শুয়ে রয়েছি, বাদর দিন সকাল 2:30 সময় ঘুম থেকে উঠছি, দিয়ে তার বাসা থেকে বাইক আনছি। তো তখন আমি আমার আব্বারে বলছি যে আব্বা এইরকম এইরকম ঘটনা, তে আমার সেরা ইনজেকশন দিছে। তখন আব্বা মানে খুব ভয় হয়েছে, পরে এটা নিয়ে অনেক বড় একটা গেঞ্জাম করছে আব্বা, তখন থেকে ওরা আমার সাথে আর মানে সাইকেল আসে না। তখন আমি মনে করেন হঠাৎ করে মাকিদের আগান পড়ছে, এদিন ছিল শনিবার, তারিখ ছিল 23 তারিখ। তখন আমি বাগানে একটা অনেক বড় ডেঙ্কার হচ্ছে, মানে অন্যখান থেকে মানে মেয়েরা আসছে ওখান থেকে, বাগানের রাস্তা তো বালু, বাইক নিয়ে যাচ্ছি, অনেক দিকে বাইক নিয়ে যাচ্ছি, হঠাৎ করে যে আমার চাষার গরু বোন যেটা আমার চাষার মেয়ে, এদিন বাগানের এই দিক থেকে বাগানে যে আসতেছে, তখন আমার বয়স ছিল 14। কি করছি আমি টানিং কাটা নিতে লাগছি, তখন হঠাৎ করে আমার চাষা গরু বোন সামনে পড়ে গেছে, সামনে পড়তে আমি বাইক মানে ব্রেক দিছি, ব্রেক মানে নাই বাইকে, ফুল স্পিডে বাইকে আমি মানে দিচ্ছি। তারপরে বাইক ব্রেক দিচ্ছি, হাতের টাইমে ব্রেক মারছি, পাওয়ার ব্রেক মারছি, তখন বাইক কন্ট্রোল হয় না। আবার ব্রেক মাইরাও বামের ব্রেক ধরেও মানে এক্সেলারেটর ডাউন করছি, করার পরে মানে বাইক ভালো শেষে গেমে রুখে দিচ্ছি। মানে পয়লা বাড়ি খেয়েছে বুকুর সাইডে, বাড়ি খেয়ে মানে হঠাৎ করে নিচু পড়ে গেছে, পড়ার পরে ওর মাথা মুখায় মানে এই যে এস্কেলেটারের যে স্টারিং আছে স্টারিংটা ঢুকে গেছে। তারপর ভাইয়া আমি মনে করেন কয়েকজন এসেছে, আমার লগর একজন এসেছে যে আমাকে রিক্সা দিয়া এই যে মনুদ্দিন কলেজের ওখান থেকে আনছিল, সে এসেছে। আসার পরে বাইক নিয়ে মানে এর বাড়ি চলে গেছে, আমাকে বলছো তুই ওখান থেকে দৌড় তুলি। আমি বাগানের এদিকে দৌড়িয়ে গেছি, গিয়ে আমার আমি ফুফুর বাসায় গেছি, ফুফুর বাসায় যাওয়ার পরে ফুফুর ওখানে থাকছি, থাকার পরে মনে করেন কিছু মামলা চলতেছে। এখন আমার চাষা তো মনে করেন আরো সুযোগ পাইছে, এখন উঠিয়া চাষায় এলাকার মুরব্বী বলছে যে আমি বলছি এই জায়গাটা আমার, সে বলছে হ্যাঁ ফুলারে যে অতটা মার্ডার করাইছে করানির পরেও এখন কি আপনার বিশ্বাস হয় না আমার মেরে ভাইরা? তখন বাবা বললো যে আমি সত্য পথে আছি, আমি মেয়ার অন্যায় পথে নাই, ফুলা আমি ছাইরা দিলাম, তোমরা ফুলারে যাই করো অন্যায় করছে তোমরা মেয়েরা ফেলা।
এটা বাবা বলছে,
বাবা বলছে যে ফুলারে মাইরা ফালাও অন্যায় করছে মাইরা ফালাও। তখন তো ভাই আমার ধরেন বাড়িতে যাই না, আমি মনকে ফুফুর বাসায় থাকি লুকাইয়া মতন সিগারেট ফুফুর ভাই একটা আছে ছুটো হেরে দিচ্ছি কাকানের গায়ে। ফুফুর গেছে গিয়ে 200, 100, 300, 200, 100, 300, 500 এরকম দু মারতাম, ফুফু দিত না জোর করে আনতাম। একদিন ফুফু রাত ঘুমাই রয়েছে, আমি ফুফুর চেন খুলে নিয়ে এসেছি, স্বর্ণের চেন ছিল, ওটা বিক্রি করে টাকা পাইছি 45,000 না 46,000 পেয়েছি
সিগারেট খাওয়ার জন্য।
হ্যাঁ সিগারেট খাওয়ার জন্য স্বর্ণের চেন ছিল, বিক্রি করে নিয়েছি। ইঞ্জেকশন মারছে, ইঞ্জেকশনের অনেক নেশা, ইঞ্জেকশনের নেশাটা মিটাইতাম সিগারেট খাইয়া। তখন আমার ফুফুর গরু ভাই ফিচি ওঠারে দিয়া আমার লগেরা কি করছে চালাকি করে আমার ট্যাবলেট পাঠাইছে, আমি আমার সেও বলছে না যে ওরা ট্যাবলেট নেশার ট্যাবলেট, সাদা ছিল ট্যাবলেটটা, বেশি বড় না ছোট না মিডিয়াম সাইজের ট্যাবলেট খাইছি, খাওয়ার পরে দেখি আবার লাইন দিতে হচ্ছে।
ওকে,
কিন্তু ভাই ধুম সিগারেট খাইতাম, সিগারেট ভাই প্যাকেটের প্যাকেট শেষ করতাম এইগুলার লাইক কমাইতে, কিন্তু অনেক চেষ্টার বিনিময়ে নেশার থেকে বাঁচতে সিগারেট খানির মধ্যে নেশা দিয়া এই মানে খারাপ নেশা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে এখন ফুফু আমাকে বলে যে বাপের যখন তোকে শেষ করে দিয়েছে ছেড়ে পুত্র করছে, বাপে বললো যে অবশ্য আমার ছেলে না আমি লিখিত ভাবে ছেড়ে পুত্র করছে। এটা শুনে তো ভাই আমার আমি ঠিক নাই, বাবা বললো যে আমি জমির লাগে অত কিছু করতেছি, এটা নিয়ে প্রতিজ্ঞা করছি জমি যদি না নিতে হইলে জীবন হয়তো চলে যাবে কিন্তু ছেলে রাখবো না, দুদিন পরে ছেলেকে সামবো কিন্তু জমি ছাড়বো না। এখন তো ছাসা উসলিং দিয়েছে যে দেখেন অতটা মার্ডার করেছে, সে আমার ফুলের মার্ডার করেছে কিন্তু কিসের জন্য জমির জন্য, মানে এটা পেস লাগাই দিয়েছে। পরে বাবা আমাকে শেষ করে দিল
না, বাবা আপনাকে শেষ করে দিল মানে কি? আপনি যেটা বললেন যে একটু আগে তেজ্য করে দেয়া, সেটা কি আপনাকে করলো?
হ্যাঁ করেছে,
কাগজে কলমে আপনাকে তেজ্য করেছে।
স্টাম্প, স্টাম্প এনে মানে সবাইকে আমার আত্মীয় স্বজন সবাইকে আনছে, 500 টাকা স্টাম্প কিনে আনছে, স্টাম্পে উনি সাইন দিয়ে দিছে,
মানে সবার মধ্যে উনি ডেকে নিয়ে এসে আপনাকে তেজ্য করে দিল।
তেজ্য করে, কিন্তু আমার যা সম্পত্তি আছে মানে ভাইয়ান তোর ভাগ করে সম্পত্তি, আমার সম্পত্তিও মনে করেন লিখিত ভাবে দিয়ে দিয়েছে
ওই তেজ্য করার সময়।
তেজ্য করার সময় তারপর
14 বছর বয়স তখন,
তারপর আমি মানে গেছে কমলাপুর রেল স্টেশনে চলে গেলাম, ওখান থেকে
সিলেট থেকে কমলাপুর রেল স্টেশন।
হ্যাঁ কমলাপুর রেল স্টেশন।
ওখানে কেউ থাকতো ওই সময়টাতে?
না, তো বন্ধু বান্ধব যাই ফোন দিছি তারাও মনে করেন আমার লাইক করে না
ওই সময়টাতে।
হ্যাঁ,
কতটুকু সম্পত্তি পেলেন আপনি?
আমি প্রায় পেয়েছি 30 ডিসিমিলের মতো,
30 ডিসিমিলের মতো, যেটার আর্থিক মূল্যমান কত ছিল
তখন? কোর মূল্য প্রায় ধরেন 1.5 কোটি টাকার মতো।
1.5 কোটি টাকার মতো?
1.5 কোটি টাকা হবে এখন তো আমার প্রায় অনেক অনেক
1.5 কোটি টাকার মতো সম্পদ আপনি 14 বছর বয়সে পেলেন।
হ্যাঁ,
মামারা
সবাই আসতে আসার পরে বললো যে এখন যখন তুমি এলাকার বাসীর সামনে যখন তুমি কাগজ দেখাইবা তখন তো সম্পত্তির কাগজ দেখাইতে হবে, তো মানে এই কাগজ দেখাইলাম, তো মানে এলাকাবাসী আমার সাথে ফুকে লাগছে, মানে অনেক আমারে মারার জন্য খোঁজার জন্য অনেক কথা হচ্ছে। আমি ফুফুর বাসায় দিলাম, ফুফু আমাকে অনেক বুদ্ধি দিল, তুই এগুলো আনিলা ওটা করলাম তা করলাম, আমি মনে করো ফুফুর কথা কান দিতাম, আমি মনে করো সম্পত্তি আনি না, আমি তো আমার মারে দিয়েছি
মানে কাগজপত্র সব
মাকে দিয়েছি।
আচ্ছা,
আমাকে ফোন দিয়েছে যে বললো যাকে ফুফুটা, আমি বললাম যে ফুফুর বাসায় আছি, ফুফু তো এটা
ফুফু কি বাসা কি কমলাপুরে ছিল?
হ্যাঁ কমলাপুরের কাছাকাছি ছিল। তো আমাকে আম্মু বলছে যাকে তুই বাসায় চলে কি করতেছ? আমি বললাম আম্মু আমি তো বাসায় আসতে পারবো না, তাই আমি ফুফুর বাসায় আছি, ওটা বলো তো সন্ধ্যা পরে চলে আয়, তো লোকে আইবি, আমার ফুফুর গাই ছিল, তখন ফুফু দাঁড়িয়ে চলে আসবি, তোরে মা তোরা গাড়ির ভিতরে দীক্ষা দিয়ে দিব। আমি বললাম না। ফুফু বললো যে ঠিক আছে, তোর মা বলছে তুই গাড়ির ভিতরে থাকবে, আমি তুমি ঘরের ভিতরে আমার তোরে গ্লাসে দিয়ে তোর মা তোরা দীক্ষা লাগবো। আমার লয়ে গেছে, আমি মানে নিচু হইয়া গ্লাসের নিচে চলে গেছি। আম্মু এসে আমার দেখে অনেক চকুর পানি ফেলাইছে, পালাই চলে গেছে আমার নিয়ে এসেছে। আসার পরে ফুফু বলে এরকম এরকম করতাম, তা আমি আম্মারে বলছি যে আম্মা এরকম এরকম ফুফু বলে। আমার উত্তর করতে ফুফুর কেন তাকিস না, তুই চলে যা। আমি পয়সা করি যে কোনো জিনিস দিয়ে হেল্প করতাম, তখন আমি কাজে ঢুকে গেছি। মর্জিনা এই যে ভাড়া দিয়ে থাকতো, উনি জামাইয়ের বাড়ি ছিল, উনি বাড়ি মহিষা।
কোথায় ভাড়া দিয়ে থাকতো?
চোখে দেখি
মর্জিনা আমাদের ভাড়াটি ছিল,
কিন্তু আমাদের এই বেড়াচেরা শুনে মর্জিনা চলে গেছে আমাদের ভাড়া থেকে, মানে অনেক দূরে চলে গেছে।
মর্জিনা কে আসলে?
মর্জিনা একজন মহিলা, উনি বাড়ি নরসিংদি। উনি আমাকে অনেক মায়া করতেন, উনিকেও আমি হেল্প করতাম, মনে করি খাস করে পয়সা করি, উনি আমি হেল্প করতাম।
উনি কি বিবাহিত ছিল?
হ্যাঁ বিবাহিত ছিল। উনিকে আমি বোন ডেকেছি, ধর্মস্থ বোন বানিয়েছি, তো উনিকে
ধর্মের বোন বানিয়েছিলেন।
তখন প্রায় অনেক মাসে কাম শিখছি, এখন নিজে আতিয়ার চামান সুমান সবকিছু কিনেছি। তখন আমি সবকিছু কিনে হালকা হালকা টুকরা টুকরা কাম পুরানা কাম টাইকা করতাম, আমার কাজ মানে ফুরা মানে ইজি হয়ে গেছে। তখন মামুন ভাইয়ের ভাই চকি দিকি, তাকে মামুন, ওনার একটা শোরুম আছে, অনেক বড় শোরুম, ওনার ভাইয়ের দোতলা বিল্ডিং, ওইটা উনি আমার খুব মায়া করতেন। উনি আমার দোতলা বিল্ডিং কাজ চেয়েছেন, তো উনি ওখানে কাজ করিয়া মানে প্রায় 30,000 টাকার মতো লাভ পাইছি। এই টাকাগুলো আমি ব্যাংকে অ্যামাউন্ট করে রেখে দিয়েছি, মানে এরকম টুকরা করতে করতে প্রায় অনেক টাকা আমি ব্যাংকে জমাই রেখেছি। 10-12 লাখ টাকার মতো আমি ব্যাংকে জমাই দিয়েছি।
10-12 লাখ টাকা
আমি ব্যাংকে জমাইছি, কিন্তু আমি খাওয়া দাওয়া করতাম মর্জিনার বাসায়।
মর্জিনার বাসায় খাওয়া দাওয়া করতেন, আর আপনি এই টাকা পয়সা কাজ করে যা পাইতেন সব টাকা ব্যাংকে জমা দিতেন। কয় বছরে?
প্রায় ধরে নেন 4 বছরে।
4 বছরে 12 লাখ টাকা মতো জমিয়েছে,
কিন্তু 1 টাকা আউতে ভাউতে খরচ করতাম না।
কেন করতেন না? তখন তো আপনার সিগারেট নেশা ছিল।
হ্যাঁ ছিল, সিগারেট নেশা করতাম।
আচ্ছা,
তখন মর্জিনার জামাইয়ের দোকান ছিল, উনি দোকান থেকে চলে নিয়ে আসতাম।
এই যে টাকাগুলো আপনি জমিয়েছেন, এগুলো নিজের অ্যাকাউন্টে জমিয়েছেন?
হ্যাঁ নিজের অ্যাকাউন্টে জমিয়েছি।
আচ্ছা, বাড়িতে যেতেন না ওই সময়?
না, বাড়িতে যাওয়া তো বন্ধ।
ওকে,
বাড়ি তখন এই মর্জিনা চলে আসে, ওনার জামাই বিয়া করছে, মানে অনেক মানে তার অনেক হাল চাল হয়েছে, উনি আমি হেল্প করতাম, উনি আমাকে হেল্প করতেন। তারপর আরেক মর্জিনার কথা, দুই মর্জিনা, আরেকজন মর্জিনা ছিলেন।
আরেক মর্জিনা কে? আপনার সাথে সম্পর্ক বা পরিচয় হলো কিভাবে?
পরিচয় হলো কি, উনি আমি আমার ভক্ত ধর্মস্থ বোন বানাইছি।
দুনিয়ার সকল মর্জিনাকে আপনি বোন বানিয়ে চলেছেন, আপনি বুঝতে পারছেন না?
বুঝতে পারছেন না বলতে কি, যে আমাকে যে প্রথমে যে যারা আমি বোন
বানিয়েছি, এটা হলো কিভাবে?
পরিচয় হচ্ছে মানে উনি বাসায় কাজে গিয়েছিলাম,
এইভাবে আপনার সঙ্গে সম্পর্ক হয়েছে।
হ্যাঁ সম্পর্ক হয়েছে। তারপর উনার লগে মানে দেখা সাক্ষাৎ হইলো, উনি আমার ভাই বানাইছেন। এখন উনি মানে ভাই বানাইছেন যে উনি খালি টেকা চান, উনি যে টেকা দিলে উনি ভালো, টেকা না দিলে মনে করেন আমার সাথে ফেঁকাইয়ে মাছ করতে।
আচ্ছা,
এরকম করতে করতে কয়েক মাস চলে গেছে, দেখলাম যে আমাদের থেকে উল্টো খালি টেকাই নি। তারপর উনির সাথে এলা 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 রিয়েলি ছেড়ে দিলাম। প্রথম যে মর্জিনার কথা বলছি নরসিংদী, উনির সাথে আমার সম্পর্ক রয়েছে, তো উনি জামার সাথে বেড়াচড়া করে উনি নরসিংদীতে চলে এসেছেন। বাড়িতে আমি নিয়ে দিয়ে এসেছি, আমি টিকিট কাউন্টারে টিকিট কেটে দিয়েছি, 10,000 টাকা আরো সাথে দিয়ে দিয়েছি। বাড়িতে ওর তিন টুকরা দিয়ে এসেছি, চাউল পাত তেল সব কিছু। উনি আর্থিক কথা, উনি ভাই নাম ছিল ইয়াসিন আলী, তো উনি আমার ভাইয়ের মতো খুব মায়া করতেন। উনি আদমবাসী করেন, মানে যে মানুষ বিদেশে দেন ঢাকাতে থাকেন, তো ওরা আমাকে খুব মায়া করতো। আর উনি মা ছিলেন, মানে বয়স হয়ে গেছে কিন্তু বয়স বুঝে যাচ্ছে না, অনেক মা রাখছে, অনেক খুব বাদ রাখছে। ওরা বাড়িতে কয়েকদিন থাকলাম, উনি আমার তোমার চ্যালেঞ্জ ট্যালেঞ্জ দিলেন শরীরে শক্তি হওয়ার জন্য। তখন আমি সিলেটে গেছি, সিলেট থেকে উনি আমাকে ফোন দিয়ে বললেন যে থাকি, আমি তো বাড়িতে থাকতে ভালো লাগছে না। আমি যখন আমার অত কিছু কইরা দিয়ে দিছে, আমার বাড়িতে থাকতে ভালো লাগতেছে না, আমার একটা রুম দেখে দাও, আমি রুমে থাকবো।
তুমি বললেন আপনাকে
এই মর্জিনা
মানে আপনার সব প্রথম যে ধর্মের বোন?
হ্যাঁ প্রথম ধর্মের বোন। তো উনিকে অনেক কষ্ট দিলাম, উনি মার কাছ থেকে আমি ছুটে যাই না, নরসিংদি।
কার কাছ থেকে ছোটালেন?
উনি মার কাছ থেকে,
মর্জিনার মার কাছ থেকে মর্জিনাকে ছোটালেন, মানে ঠিক বুঝলাম না কেন।
উনি মর্জিনার মার কাছ থেকে মান মাকে বলছি যে আপু তো আপনাদের ওখানে থাকতে চাচ্ছি না, তাহলে কয়েকদিন মানে ভাড়া দিয়ে দেন, মন্টন মানুষের সাথে চলাফেরা করলে মানে ভালো থাকবে, তাই আমি রুম দেখে দিব। উনি মা আপনার
কোন হাত ছিল
না? হাত ছিল না।
কি নিয়ে ঝামেলা হয়েছে?
ঝামেলা হয়েছে প্রায় উনি জামাইয়ে উনি ভাইয়ের সাথে আদম বেশাই করতেন।
আচ্ছা, কোন কোন একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে তো আপনি তাকে নরসিংদীতে রেখে আসলেন?
হ্যাঁ।
আপনি কেন রাখতে গেলেন?
আমি যে ভাই বানাইছি আমার অনেক আদর করতেন,
এই কারণে আপনি রেখে এসেছেন। এবং ওখানে যাওয়ার পরে ওনার মার সঙ্গে থাকতে ভালো লাগছে না?
না, মার সাথে গিয়ে সবার সাথে থাকতে ভালো লাগছে না।
উনি কোথায় থাকতে চান?
উনি মনে করেন মাইশের সাথে খালি গফ করতে চান, এইরকম মানে মানে তোমার মন মানসিক কথা মানে অন্যরকম
একটু অন্যরকম। আচ্ছা, তো আপনাকে কি করলেন তারপরে?
তারপরে আমি ওনার নরসিংদী একটা বাসা লইয়া দিয়েছি।
নরসিংদীতে বাসা নিয়ে দিলেন? নরসিংদী তো ওদেরই বাড়ি ছিল।
ও নরসিংদী দেখেন, নরসিংদী থেকে মহিষা যাওয়া লাগে ওদের বাড়িতে।
নরসিংদীর মধ্যেই বাড়ি, কিন্তু আপনি নরসিংদী প্রপারে একটা বাসা নিয়ে দিলেন।
দারোয়ান একটা ছিল, ওখানে নাইট করতো, এলাকা পাহারা দিত। তো আমি সকালে নাইট থেকে নামছি, নামার পরে দারোয়ানকে পাইছি। ভাই ওকে বললো যে ও তো সকালে আপনি এদিকে, ওটা বললাম ভাই এরকম এরকম একটা রুম তো পাইছি, আমাকে বললো যে রুম আছে আমি দিব। তো বললাম যে ঠিক আছে আপনি যদি রুম দেন আপনাকে আমি চা পানির টাকা দিব। দারোয়ান আমাকে সকালে ধরছে পদর আটকানো। তো হে আমার একটা বাসায় নিয়ে গেল, নিয়ে বাসা দেখাইলো, বাসার অ্যাডভান্স দিয়ে আইলাম, দিয়ে চলে আসলাম। চার দিন পরে আমার বোনকে ওই বাসাতে রাখলাম, আনলাম, আইনা সামান টুমান দিলাম, ফ্যান মানে তোমার চৌকি এরপরে সবকিছু দিছি। দেওয়ার পরে মানে বোনি বাসায় যাই থামাইতাম, তো বোন আমাকে একদিন ফোন দিয়ে বললো যে তোমার একজন
ওই বাসায় কি একাই থাকতেন?
না না না, আরো ভাড়াটি আছে। আমি টাকা দিতাম প্রতি মাসে, মনে করেন 10,000 14,000 মানে 5,000 এরকম দিতাম টাকা। তো তখন হঠাৎ করে আমার বোন একদিন আমাকে বললেন যে লাগাগড়ের এক মহিলা তোর কথা মাতে,
মানে তোর কথা মাতে মানে
আমার কথা মানে আলাপ করে আমার বোনের সাথে, যে তোমার ভাই আসে রুম থেকে বাইর হয় না, চুপচাপ রুমের ভিতরে থাকে। আমাকে বললো, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপু, মহিলারে আমার নাম্বার দিন কিংবা কথা কয়েন। তো একদিন উনির সাথে আমি কথা কই,
মহিলা আপনার কাছে জিজ্ঞেস করতে আমি কথা বলি,
উনির নাম।
আচ্ছা,
তো উনির সাথে কথা বলি, বলার পরে উনি বললেন যে আপনার মাথা খুব দারুণ লাগে। আমি বললাম যে ঠিক আছে আপনি আমার বোনের কাছ থেকে নাম্বার নিন মাঝে মাঝে।
কি বললো আপনাকে?
আমার কথা মানে ভালো লাগে।
আপনার কথা ভালো লাগে?
তো উনি বললাম যে আমার বোনের কাছ থেকে নাম্বার নিন, নিয়ে আপনার যে কোনো সমস্যা হতে বলেন, তাকে যদি ছেলের আসা লাগে কিংবা হেল্প করা লাগে বলবো। উনি আমাকে বললেন যে হেল্প না, আপনার তো বোন যে নাম্বার বললে তো আপনার বোনে আমার নাম্বার দিবে না। আমি বললাম যে কেন নাম্বার দিবে না? উঠে বললাম যে আমার বোনের মোবাইল তো আপনার হাতে আছে, আপনার নাম্বার নিয়ে নিন। তো উনি নাম্বার নিচে নেওয়ার পর আমাকে ফোন দিয়ে বললেন যে আমার একটা দরকার আছে। আমি বললাম কি দরকার? আমার একটা কবিরাজি করতে হবে। আমি বললাম যে ঠিক আছে আপনি সিলেটে আসেন, আপনাকে আমি যেটা কষ্ট লাগে আমি কবিরাজি করে দিই, অনেক ভালো ভালো কবিরাজ আছে, আপনি চলে আসেন।
আচ্ছা, মানে তখন আপনি সিলেটে থেকে কি ধরনের কাজ করেন?
সেনেটারি কাজ।
ওই সেনেটারি কাজই করে যাচ্ছেন?
তখন আমি নিজে কাম রেখে করতাম, কন্ট্রাক্টর।
আচ্ছা,
তো উনি
বাসার সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই?
না, বাসার সঙ্গে যোগাযোগ,
মার সঙ্গে কথা হয় না?
মার সঙ্গে কথা হয় না, মার সঙ্গে কথা হয় না বলতে কি, যেদিন আব্বা বাসায় থাকেন না যে সময় থাকেন না, মোবাইল ঘরে থেকে যান তখন আম্মু ফোন দিতেন।
ফোন দিয়ে কথা, মা কি বলতেন?
মা তো মানে বালাবালি কিরকম আছো, মাকে টাকা যদি চাই তাহলে মা দিতেন। তো আমাকে বললেন যে তুই যদি কেউ ফান্ড ফরস, যদি জমি জমা যদি সব নিয়ে নেস তাহলে কিন্তু তুই কোনোদিন মা বাপের মুখ দেখবে না। আর যদি যদি এগুলো তাহে তো দেখ তোর দুই দিন ধরে তোর বাপে এখন চাহিদা দিছে কিন্তু এই জমির লাগে, কিন্তু তোর বাপ তো তুই জানোস কিরকম, কিন্তু তোরা আবার দুই দিন ধরে নিয়ে আসবে তুই দেখ ইচ্ছা। আমাকে আমার আম্মু এবার বললো।
আচ্ছা,
মার কাছ থেকে টাকা পয়সা আনতাম, বোন নিয়ে একদিন বোনে ফোন দিছিল, বোনকে বললাম বোন তো টাকা নেই, তখন রুজিও করতাম, তখন রুজিও করতাম বোনের কাছ থেকে টাকা আনতাম। এই টাকাগুলো আমি ব্যাংকে রাখতাম, কিন্তু যত টাকা আনতাম এই যে 20,000 15,000 10,000 এই টাকাগুলো আমি কিন্তু ব্যাংকে রাখতাম, ব্যাংকে জমাইতাম। আমার মন মধ্যে একটা বাইক কিনতে, কিন্তু বাইক কিনা হয় না। তখন এই মানে সাথে আলাপ হলো, উনি বললেন যে সিলেটে যাবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি সিলেটে আসেন, আপনার কবির দেখাই দেবো, আর তোকে হেল্প লাগে আমি করবো। তো উনি মত করেন, ওনার সাথে তো প্রতিদিন আমার কথা হইতো, ফোনে আলাপ হইতো, উনি আর আপ বলতেন। আমি বললাম ওই কবিরাজের কথা মারতাম, কবিরাজের কথা কথা মারতে 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 হঠাৎ করে একদিন আমি নরসিংদী চলে আসছি আমার বোনের বাসায়। আসার পরে উনি উনিকে বললাম যে দেখেন আপনি আপনার সব কিছু আমি জানি, আমি খবর লয়েছি, আমি মিথ্যে বলছি যে উনিকে যে আমি সব
সম্পর্কে তখন আপনি জানেন
কিচ্ছু জানি না, আর আমি মিথ্যে বলছি যে আমি সব কিছুই জানি। তো আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটা অফার দিতে চাই, আপনি যদি অফার গ্রহণ করেন, ওই বিয়ের কথা বলছি। উনি আমাকে আমি বললাম যে তুমি যদি বিয়ে না করো তাহলে কিন্তু খুব খারাপ হবে, নাহলে আমি মরে যাবো, এরকম মানে মরে যাবো কিবা তোমাকে আমি এরকম করবো।
তখন আপনি তাকে দেখেছেন?
হ্যাঁ দেখেছি, তখন ওই ফার্স্ট দেখেছি আমি।
এটা কি আপনি ফোনে বলছেন তাকে নাকি সামনাসামনি?
সামনাসামনি,
সামনাসামনি দেখার পর আপনি তাহলে কথা বলছেন? কত সালে এটা?
বেশ দিনের আগের ঘটনা, মানে এই যে প্রায় ছয় মাস আগের ঘটনা।
ছয় মাস আগের ঘটনা। আচ্ছা আমি একটু আপনাকে মানে মর্জিনার কাছ থেকেও আপনি সম্পর্কে তখন কিছু জানেননি, শুনেননি?
কিছু জানি না,
কিছুই জানেন
না,
শুধু কথা বলেন এবং প্রথম দেখাতে মেয়েটাকে বলে দিলেন যে তোমার সঙ্গে বিয়ে করবো।
হ্যাঁ, বিয়ে করবো।
কেন বললেন?
কেন বলছি, এই কারণে যে আমি রাস্তাঘাটে চলাফেরা করি, অনেক মেয়েরা দেখি কি বা মনে করেন টাউনে থাকি, অনেক মেয়েরা সাথে দেখি অথবা চলাফেরা মানে কথাবার্তা বলি, কিন্তু ওই মেয়েদের সাথে মানে উনি কোনো মিক্স খায় না। উনি রুমের ভিতরে চব্বিশ ঘন্টা থাকেন, কিংবা কোনো দরকার হইলে মানে পর্দাশীল হিসাবে বাইরে যাবেন আবার চলে আসবেন, উনি হজ করে এসেছেন, আমি খবর পাইছি। তো আমার এই কথা শুনে আমার বোনের কাছ থেকে তো আমার মনটা আরো মানে আগ্রহিত হলো যে হজ করে এসেছে।
তখন আপনার বয়স কত?
তখন আমার বয়স চলতেছে বিশের উপরে।
বিশের উপরে? আর যাকের যার কথা বলছেন তার বয়স?
তার বয়স পঁয়ত্রিশ। পঁয়ত্রিশ থেকে
তার বয়স পঁয়ত্রিশের উপরে। তো আপনি বিশ বছর তাকে দেখে বুঝেছিলেন যে তার বয়স পঁয়ত্রিশের উপরে?
হ্যাঁ।
তো একটা পঁয়ত্রিশ বছর বয়স্ক একটা মহিলা বা তার চেয়েও বেশি হতে পারে, তো আপনি বিশ বছর, সে তো বিবাহিত হতে পারে বা সে অন্য কিছু, তাকে আপনি ডিরেক্টলি কিভাবে বলেন যে আপনি?
ডিরেক্টলি কিভাবে বললাম যে আমি যেটুকু উনার ব্যাপারে কিবা দেখেছি কিবা ছলাফেরা দেখেছি আমার এত ভালো লাগছে ভাই মানে বলার মতো না।
তো সে তো বিবাহিত হতে পারে,
আমি জানি বিবাহিত।
সে যদি বিবাহিত হয় তাও আপনি তাকে বিয়ে করবেন?
হ্যাঁ, বিয়ে করবো। উনি একটা মেয়ে আছে, এই যে আমার বোনের কাছ থেকে জেনেছি উনি হজ করে এসেছেন, উনি বিয়ে হয়েছে জামাইয়ের সাথে, কোনো একটা জামাই আর একটা বিয়ে করার পরে কোনো একটা বেড়াচেরা লাগছে ওনার পরিবারের মধ্যে, উনি চলে এসেছেন, ওনার মা বাবা ওনাকে নিয়ে এসেছেন।
মা বাবা ওনাকে নিয়ে এসছেন, মানে উনি মা বাবার সঙ্গে থাকেন নাকি আলাদা থাকেন?
মা বাবার সঙ্গে থাকেন।
ওনার আগের ঘরে সন্তান আছে?
হ্যাঁ, সন্তান আছে।
এটা জানা অবস্থায় আপনি তাকে সরাসরি প্রস্তাব করেন,
সরাসরি
তাকে বিয়ে করবেন?
সরাসরি।
ওকে, তারপর?
কিন্তু এই কারণে দিয়েছি উনি,
ঠিক আছে, ওকে, আপনার আচরণ দেখে আপনার পছন্দ হয়েছে, ভালো লেগেছে।
তারপর উনিকে বললাম উনি তো রাজি হন না, অনেক কৌশলী, অনেক মানে জোর করে, মানে অনেক পাগলামি করছি ওনার সাথে, উনি তো এইসব পাগলামি দেখে উনি তো মানে কোন আপনি আমাকে ফাঁসায়, আমি অনেক ধরনের পাগলামি কথা বলতাম, মেয়েরা যাবো তোমার ফাঁসায় আমি এইসব করতাম।
আপনি যখন ওনাকে বললেন এই ধরনের কথা তখন উনি কি বললো, রিপ্লাই দিয়েছিল?
না, উনি নো, উনি ফোনও রিসিভ করেন না।
মানে কথা বলার পরে ফোনও
রিসিভ করেন না? এই কথা বলার পরে উনি ফোন আর রিসিভ করেন না।
আচ্ছা,
কিন্তু আমি অন্য নাম্বার দিয়ে ফোন দিয়েছি, রিসিভ করছেন, বললাম দেখেন যদি আপনি যদি ফোন রিসিভ না করেন তাহলে কিন্তু আমি কিন্তু নরসিংদী চলে এসে আছিলেরে চলে গেছি, আবার চলে গেব, দেখেন আমি নরসিংদী আসার পরে আপনাকে সরাসরি আপনার ঘরে গিয়ে আমি আপনাকে সবার সামনে ধরে ফেলবো, এইসব মানে অনেক ওনারে ডর ডাকেছি, হানি পরে উনি কথা বলছেন। তারপর চিলেরে গেছি, হঠাৎ করে মর্জিনা আমাকে ফোন দিয়ে বললো যে দেখি একটা কাজ করতে হবে। বললাম কি আপু? ওটা করো, যত টাকা লাগে আমি দিব, তুমি আমার জামাইয়ের দোকান জ্বালিয়ে ফেলো।
মর্জিনা সে আপনাকে বললো আমার জামাইয়ের দোকানটা তুমি জ্বালায় দাও?
জ্বালায় দাও,
মানে যে আপনার ধর্মের বোন ছিল?
ধর্মের বোন ছিল। উনি বলছেন যে এই কথা যে আমি যদি ওর সংসার করি না আরো বেটি এর সংসারে বইয়া বইয়া ফাও তুলিয়ে খাবো, এরপর দিব যত টাকা লাগে আমি দিব। তখন আমি অনেক চিন্তা ভাবনা করলাম, করলাম রে দেহ। তখন উনি মা আমাকে বলছেন, মর্জিনার মা আমাকে বলছেন, যাকে যদি এরকম কোনো যদি বিচার যদি তুমি করে দিতে পারো, উনি প্রকাশে বলছেন না,
মর্জিনার মাও বলেছে?
হ্যাঁ, মর্জিনার মা আমাকে প্রকাশে বলেননি যে ওই কথা বলছেন, মর্জিনার মা যদি কোনো যদি একটা চিলেটে মানুষের তুমি চিলেটি ছেলেকে যদি কোনো যদি একটা বিচার করে দাও তাহলে মনটা অনেক খুশি হবো। তখন আমি চিন্তা ভাবনা করে ফেললাম না, দোকান জ্বালিয়ে দেবো,
জ্বালাই ফেলার সিদ্ধান্ত
নিলাম। তখন আমি ফুলাফান ফোন দিলাম, সিলেটের কয়েকটা ফুলাফানা ছিল, ফোন দিলাম, আমি বললাম যে কাজ করে দিবা তোমরা কত টাকা হেঁটতাম বল। ওটা বলে ভাই যে দোকানের সাথে আর কোনো দোকান আছে? বললাম হ্যাঁ, মার্কেট আছে প্রায় আরো আছে আট থেকে দশটা দোকান, সব মধুর দোকান আর কি, মানে ভুসিমালের দোকান, আমরা সিলেটে বসা বলে ভুসিমালের দোকান, ভুসিমালের দোকান আছে চারটা, একটা আছে কম্পিউটারের দোকান, আর একটা আছে মনে করেন কাগজপাতি চাপা করে বই টই মানে চাপা করে ইয়ে করে, এটা মেশিনারির দোকান, ফটোকপির দোকান। তো আমাকে বললো যে ভাই ফুরাজি মার্কেট চলে যাও, বলে ফুরা মার্কেট চলে গেলে চলে যাও, তুমি এই কাজ করে দাও, দেখা আমি দিব। ওটা বলো ঠিক আছে ভাই, আপনি সামান দিন আমাকে। আমি বললাম কি সামান দেবো? তো প্যাক করলে আমাকে পাঁচ লিটার দিতে হবে,
পাঁচ লিটার পেট্রোল?
হ্যাঁ, পেট্রোল। তো আমি কিনে দিলাম পেট্রোল দুই লিটার, বললাম দুই লিটার ভাই না নিয়ে দাঁড়াবে। তখন সে আমার বাসায় আসলো না, এটা তো আমার স্মরণ নাই, আমাকে ফোন দিয়েছে বাগানে, দিয়ে বললো ভাই টাকা দেন, কাজ হয়ে যাবে। ফজর দশ মিনিট আগে আমাকে বললো টাকা দেন, আমি আমার চেক বইয়ে সই করে দিয়েছি পঁচিশ হাজার টাকা
এটা জ্বালানোর জন্য।
হ্যাঁ, তখন ফজর দশ মিনিট আগে ওরা আগুন লাগাইয়া আমাকে ফোন দিল ভাই শেষ কাজ। আমি গিয়া বাসাতে গিয়া হাত উদ্ধয়া কালি মানে বিছনাতে পড়েছি, তখন সাথে সাথে হচ্ছে ফায়ার সার্ভিসের শব্দ।
কিসের দোকান ছিল?
ভুসিমালের দোকান।
ওকে,
মানে আপনার অঞ্চলে বাসায় বলে মধুর দোকান, আর আমার অঞ্চলে বাসায় বলে
শুধুমাত্র বোনের জন্য আপনি কাজটা
করলেন।
কত টাকা সম্পদ ছিল ওই দোকানে আনুমানিক?
প্রায় মানে চারটা দোকানে মিলে প্রায় দুই থেকে তিন কোটি টাকা হবে।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই জায়গাটিতে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ডুইং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলি, বিবিসি রেডিও 99.2 তে। আর আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকে এখানে রয়েছে জাকির, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আমরা বারবারই একটা কথা আপনাদেরকে বলি যে একজন অপরাধীর জন্ম হয় সেরকম পরিবেশে যদি সে থাকে। একজন অপরাধী যিনি সমাজে জন্ম নেন, তিনি মূলত পারিপার্শ্বিক অবস্থার শিকার হয়েই তিনি ওই জায়গাটিতে নিজেকে নিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত কোনো অপরাধী পার পায় না, কারণ একটি মাত্র জীবন আমাদের, একটি মাত্র জীবন নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। এই জীবনটাতে খারাপ কাজ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সৃষ্টিকর্তা আমাদের মধ্যে বিবেক নামক একটা শব্দ দিয়েছেন। কেউ যদি না জানে বিবেকের দংশন প্রতি মুহূর্তে আমাদেরকে যে শাস্তি দেয়, সেটা যে কত ভয়াবহ শাস্তি, যারা অপরাধ করেন তারা জানেন। আজকের এই অপ্রিয় সত্য আপনাকে শেষ পর্যন্ত কোন বিবেকে গিয়ে আঘাত দেয় সেটা আমরা জানবো। তবে ছোট্ট একটা বিরতির পর, মাত্র 5 মিনিটের ব্রেক, আমরা ফিরে আসবো ঠিক রাত একটায়। আর ওকে দেখার জন্য বা ওর সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ আমি আবারও বলছি www.facebook.com/kebria.rjpesti আছে আরজে কিবরিয়া নামে। এছাড়াও আপনারা আসতে পারেন আমাদের এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড ফ্যান পেজে, যেটি এই মুহূর্তে বাংলাদেশের রেডিও এরিনার সবচাইতে পপুলার পেজ। আমরা ফিরে আসছি ঠিক রাত একটায়। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2 সময় রাত একটা। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। এবং আজকে জাকির তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে বলছে। জাকিরের মতো যারা কনফিউজ করতে চান তারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। হ্যাঁ জাকির, আমরা আবারও ফিরছি সেখানটাতে। আপনি আগুন লাগানোর কথা বলছিলেন, তারপর
তখন ফোন দিয়েছি, তারা কাজ করে নিয়েছে। আমাকে ফোন দিয়ে বলছে ভাই কাজ হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, দেখা তুলে নিও। তারপর আমি কালি বিছনাতে হাত বেয়ে শুইব, তখন হঠাৎ করে শুনেছি ফায়ার সার্ভিসের ডাক।
জি,
তখন আমি বললাম মনে করে হয়তো কিবা জ্বলে গেছে, ঘুরে দিছি। সকাল একটু রিরি হস হয়েছে, তখন শুনি মানুষের চিল্লা চিল্লি। গিয়ে দেখি ভাই আমার চারটা দোকান পুরো মুতে মেয়ের দম চাপ, পুরো জ্বলে গেছে। কিন্তু এই যে মর্জিনার জামাই, ওর ভাইয়ের কাছে ইয়াসিনারির কাছে ডাকা এসেছিল। এদিনও মনে করেন 7-8 টাকা, 7.5-8 টাকার মাল দোকানে ঢুকে গেছে। তো জানার পরে উনিকে বললাম, উনি মাও তো মনে করেন কোনো সারা সরে দিলেন না। তখন আমি আর টাকা ওর আগে আপুকে বলছি যে আপু টাকাটা দিয়ে দিন, আমি তো দিয়ে দিই। উনি বললেন যে আচ্ছা আমার কয়টা দিন সময় দেবো। আমি বললাম যে কয়টা দিন সময় দেবো, আপনি তো বললেন সাথে সাথে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনি দিতে দেন না দিলে নাই না করে আমি আমার ওদের সাথে মানে এরকম চলাফেরা করতেছি। তখন হঠাৎ করে মানে কোনো একটা ক্ষেত্রে মনে করেন এই আমার চাচার পা মানে ফুলা ভাই নিয়ে জানিয়ে লাগছে যে আমি অন্য জায়গায় থাকি। তখন ওরা আমার সাথে আক্রমণ করতে চায়। তখন আমি কি করছি আপুরে বলছি,
আপনি সম্পর্কে জেনে ফেলেছি যে আপনি এই কাজটা করেছেন
না?
তাহলে
মানে আমার চাচার ফুলা ভাই জানে যে আমি অমুক জায়গায় থাকি।
চাচার পোলাপান মানে হচ্ছে আপনার চাচাতো ভাইরা?
হ্যাঁ, চাচাতো ভাইরা জেনে ফেলেছে যে আমি অমুক জায়গায় থাকি। ওরা আমার মারতো করি মানে আক্রমণ করছে। আমি বন্ধে ফোন দিয়ে করলাম, এরকম বন্ধে ওটা করলে ঠিক আছে তুমি চলে আসো। ওখান থেকে আমি নরসিংদী চলে এসেছি।
নরসিংদী কেন আসলেন?
ওই আমার বোনের
যে কোনো মুহূর্তে আপনাকে অ্যাটাক করতে পারে,
করতে পারে।
ওকে,
তারপরে
আপনি ওখানে চলে আসেন?
চলে আসি। আসার পরে উনি বাড়িতে রোজা মাসে গেছিলাম, যাওয়ার পরে উনি বাড়িতে গিয়ে আমি উনি মন খারাপ করে এইসব এসব করছি, করার পরে মানে শয়তানি করছি, করার পরে চলে এসেছি। আসার পরে উনি মেয়ের বাড়ি মানে শারমিন নাম ওনার মেয়ে, উনার বাড়িতে শ্বশুরে মানে ফোন করে এরকম এরকম খারাপ খারাপ বলছি, শ্বশুরের জামাই মানে মেয়ে রাখবো না, ছাইড়া দিব।
ওকে,
এখন তো মনে করেন ওদের ফ্যামিলি থেকে আমি বিচ্ছিন্ন। তখন আসলে একটা জিনিস হলো যে ভাই আমার যদি চোখ নিয়ে দেখেন ওকে মানে আমার,
হ্যাঁ বুঝতে পারছি আপনি, আপনার চোখে কি আপনার তখন ভালো লাগছে?
হ্যাঁ ভালো লাগছে। তখন মানে উনি আমাকে আমি নষ্টর পথে চলে যেতাম,
নষ্টর পথে মানে
মানে গাঁজা মানে মদ মানে খাওয়ার মানে প্ল্যান নিয়েছি, কিছু ফুলা খান্তি করে ফোন দিচ্ছি, ওরা বলছে যে আচ্ছা আমার ব্যবস্থা করে দিচ্ছি। উনি শুনে গেছেন, উনি কিন্তু আগে থেকে হুমকি দিয়েছি, বিয়ে না করলে মরে যাবো, কিংবা তোমাকে আমি ফাঁসাবো, আর আমি আমার বোনকেও জানিয়ে দিব তোমাকে আমি যদি, তুমি যদি আমাকে না বিয়ে করো তাহলে আমি তোমাকে ফাঁসাবো, মানে অনেক হুমকি দিতাম। তো উনাকে বলছি যে ঠিক আছে আমি তোমার কথাগুলো রেকর্ড করছি, আমি তোমার সবাই রে শোনাবো। উনি মানে অনেক ইয়ে করার পরে মানে একদিন ওনাকে মানে দরে হাত জোর করছি, তুমি সত্যি তোমাকে আমি অনেক মায়া করি। উনি বললেন কি করবো এখন, উনি অনেক কষ্ট করে এসেছি টঙ্গি, ওনাকে আমি টঙ্গি নিয়ে এসেছি। সব বললাম যে তুমি যদি বিয়ে না করো টঙ্গিতে আমি গাড়িতে রেখে দেবো।
টঙ্গিতে কেন নিয়ে আসলেন? টঙ্গিতে কেন আসলো আপনার সঙ্গে?
উনি বিয়ে করবো আমি
টঙ্গিতে, ওনাকে বলে বাসা থেকে বলে নিয়ে এসছেন টঙ্গিতে?
হ্যাঁ,
যে তোমাকে বিয়ে করার জন্য টঙ্গিতে?
না বিয়ে করার জন্য।
তাহলে
উনি শুধু চাষ করছি টঙ্গি যাবো আমি পাহাড়ি, তোমাদের এলাকায়,
তোমাদের এলাকায় টঙ্গিতে যাবো ওনাকে নিয়ে?
হ্যাঁ,
কেন?
এমনি পাকাবো,
পাকানো কি জিনিস?
ঘুরাবো,
ও ঘুরতে যাবে,
ঘুরতে যাবো। তো
উনি গেছে আপনার সঙ্গে?
হ্যাঁ উনি আসছেন, ঘুরতে যাবো।
এর আগে কি আপনাদের মধ্যে এরকম কথোপকথন হয়েছে, উনি আপনার প্রতি দুর্বল হয়েছেন বা আপনি, আপনি তো দুর্বল ছিলেনই, উনি আপনাকে লাভ করেন বা এরকম কোনো ব্যাপার?
না লাভ করেন না, বলছি আপনার বলছি। হ্যাঁ ওনার সঙ্গে এসেছি, ওনাকে এই কথা বলছি যে ঠিক আছে আমাকে এই এলাকাটা ঘুরে দেখান, তারপর আমি একটা সিদ্ধান্ত দেবো, আপনাকে যদি আপনি যদি রাজি না হন তাহলে রাজি না, আমি শহরে সরে যাবো, আর না হলে আমি তোমার সাথে।
আচ্ছা ঠিক আছে, আমরা এই পর্যায়ে আপনি যার সম্পর্কে কথা বলছেন সে আমার সঙ্গে রয়েছে স্টুডিওতে, তার কাছ থেকে একটু শুনে আসলে সিচুয়েশনটা কি ছিল। ওকে, আপনি একটু বলেন তো, আপনাকে যখন উনি বললো প্রস্তাব করলো যে আপনাকে বিয়ে করতে চায় বা এরকম করতে চায়, তখন আপনি ওনাকে কি বলেছিলেন? একটু মাইক্রোফোনের দিকে ঘুরে বলেন।
আমি বলেছিলাম যে দেখো তুমি বিয়ে করতে চাও, তুমি যেমন আমি তেমন, তোমার বয়স আর আমার বয়স অনেক পার্থক্য, আর বিশেষ করে আমি অনেক কষ্টের, আমি আমি আমার জীবনে অনেক একটা ঝড় হয়ে গেছে, আমি আর বিয়ে করবো না, আমার জীবন আর বিয়ে নেই, আমার জীবনটা এমনি কাটিয়ে দিব।
তখন আপনি বাবা মার সঙ্গে থাকতেন?
জি। বলার পরে ওই বলতেছে না তুমি যদি বিয়ে না করো তোমার হারানো মেমোরি আছে আমার কাছে। তোমার ছবি আছে মানে সবকিছু আছে, ওইটা তুমি যদি না করো তাহলে আমি ওরা মানে ইন্টারনেটে ছেড়ে দেবো।
কি ছিল মেমোরি কার্ডের মধ্যে, এমন কিছু কি ছিল যেটা আসলে প্রচার করলে ওনার খুব দুর্নাম হতো এরকম কোন?
দুর্নাম বলতে কি, ওনার মধ্যে ওনার ছবি ছিল।
আচ্ছা,
আমি ওনাকে বলছি যে যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে ছবিগুলো দিয়ে দিবো সবার কাছে, ইন্টারনেটে লিখে দিবো যে তুমি আমার সাথে ছিলা, এরকম মানে ওনাকে চাপ দিয়েছি, বলছি যে তোমার সবাই যদি শুনে তো তোমাকে শেষ করে দিবে।
তো এক ধরনের ব্ল্যাকমেইল করেছেন?
এক ধরনের ব্ল্যাকমেইল করেছে।
এমন কোন ছবি কি ছিল যেটা দেখলে আপনার প্রতি মানুষের সন্দেহ হতে পারে যে আপনার সঙ্গে ছিল, এরকম কোন ছবি ছিল না? তো আপনি এটুকু দিয়ে ভয় পেয়ে গেছেন?
জি, অনেক বলতেছি মানে কান্না, শুধু কান্নাকাটি করতাম আমি কথা শোনার পর, পরে বসে দেখো তুমি আমার এত বড় ক্ষতি করো।
টঙ্গিতে কেন ঘুরতে গেলেন ওর সঙ্গে?
টঙ্গিতে তো আমাদের আত্মীয়,
তো আপনি আত্মীয় স্বজন আছে, ওরকম একদম অপরিচিত একটা ছেলেকে নিয়ে টঙ্গিতে ঘুরতে যাচ্ছেন, তার মানে আপনি কিছুটা হলেও ওর প্রতি দুর্বল ছিলেন?
না, আমি ওকে চাচ্ছিলাম যে একটা মানে অন্য মেয়ের সাথে রিলেশন করে মানে বিয়ে দিয়ে দিব।
এটা কি টঙ্গিতে নিয়ে গিয়ে?
জি, টঙ্গিতে। এবং আমার আত্মীয় মধ্যে একটা মেয়ে ছিল, ওকে বলেছিলাম যে তুমি ওই মেয়েটাকে বিয়ে করো।
ওর সম্পর্কে আপনি জানতেন যে ও তেজপুত্র?
না না না।
কি জানতেন ওর সম্পর্কে?
ওর সম্পর্কে জানতাম যে মানে রাগারাগি হচ্ছে
ফ্যামিলিতে,
ফ্যামিলিতে রাগারাগি হচ্ছে মানে ধর্ম বলে মাধ্যমে আছে, এতটুকুই
জানতাম, এছাড়া বেশি কিছু জানতেন না। ওকে ঠিক আছে, আপনার কাছে আমি আবার বলুন। তারপর?
তারপর উনিকে টঙ্গি নিয়ে আসলাম, আসার পরে বললাম যে দেখেন আপনি আমাকে যদি এখন না বিয়ে করেন তাহলে আমি গাড়িতে করে মরে যাবো, কিন্তু উনি মানতেছেন না, খুব তর্ক বিতর্ক চলতেছে টঙ্গি। তারপরে অনেক কষ্টের বিনিময়ে উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি বললাম, ও উনি বললেন যে টাকা পয়সা লাগবে, আমাকে আমার প্যাকেটে টাকা আছে, আমি ওটা কত টাকা আছে আমি বললাম,
উনি ডিরেক্ট বললেন যে টাকা লাগবে?
হ্যাঁ আমার, আমি টাকা পয়সা আনি নাই, আচ্ছা ঠিক আছে টাকা পয়সা আনলে দেখা যাবে। উনি উনির কথা যে উনি আমার হাত থেকে ছুটতেন, কিন্তু আমি বলছি আমার হাতে টাকা আছে, কত ভাড়া লাগবে? 10,000 টাকা লাগলে 10,000 আমার কাছে আছে, আমি এখন করবো। মানে অনেক হত্যাচার হয়েছে ওই মানে টঙ্গিতে, অনেক লোক,
আমি একটু জানতে চাই ডিটেল বলুন,
উনি অনেক লোক আমাদের দিকে চাচ্ছে আমাদের ঝগড়া শুনে। উনি তো আমি বললাম যে ঠিক আছে আপনি জানলা, আমি এই মুহূর্তে ফেসবুকে ছেড়ে দিয়েছি, আর না হলে আমি এখন এই মুহূর্তে মরে যাবো। কষ্ট বিনিময়ে ওনাকে অনেক ঝগড়াঝাটি হয়েছে, তারপরে উনি রাজি হইলেন। হওয়ার পরে কাজী অফিসে যাওয়ার পরে বিয়ে করলাম, করার পরে আসলাম, আসার পরে ওনার সাথে সংসার করতেছি। কিন্তু
বিয়ে করে ফেললেন আপনি?
হ্যাঁ, বিয়ে করে করার পরে মনে করেন যে খারাপ একটা নেশা, এইসব কোনোদিন মাথা তো ঢুকে না। মনে করেন যে মনে করেন কাজ করি, কাজ থেকে
বিয়ে করার পরে আপনি কি করলেন? সি, আপনার তো ঘর নাই তখন, বাড়ি নাই, বিয়ে করার পরে বোনের ওখানে নিয়ে গেলেন?
না, বোনের ওখানে।
বোন জানতো যে ওনাকে আপনি পছন্দ করেন? নাও জানতো
না, তাও জানতো না।
তাহলে আপনি কি করলেন বিয়ে করার পরে?
ওনার মানে উনি যেখানে ছিলেন আমার বোনের বাসায়, ওখানে চলে গেছেন। পরের দিন একদিন টঙ্গিতে থাকি, যেদিন বিয়ে করে
টঙ্গিতে থাকেন, কোথায় থাকেন?
বোর্ডিংয়ে থাকি।
বোর্ডিংয়ে থাকেন? ওকে।
তারপর
বোর্ডিংয়ে থাকার সময় সমস্যা হয়, লোকজন আপনাদের চেহারা দেখলে বুঝতে পারবেন যে উনি আপনার।
বোর্ডিংয়ে থাকার পরে আমার হাতে যে একটা কাগজ আছে, যে কাগজটা দেখতে পারবেন, যে আমার আমার একটা কাগজ আছে, এই কাগজটা কাজী অফিসে দিয়েছে, তো বলছে যে ওটা দেখালে তোমাদেরকে মানে কিছু বলবে।
ঠিক আছে, মানে কাজীও আপনাদের বিয়ে দিয়ে দিল?
হ্যাঁ, দিয়েছি।
আচ্ছা,
তখন 5 লাখ টাকা দেন মহর দিয়েছি, 1 লাখ টাকা সুদ দিয়েছি, 1 লাখ টাকা টাকা করে উনি চলে গেছেন উনি বাসাতে। তারপর আমি আমার বোনের বাসায় গেছি, বোনের বাসা থেকে এখন আমার বোনের স্বামী মানে ফোনে হুমকি দেয় আমার বোনকে যে হের তো চিনতেছি, তুই হের সাথে সম্পর্ক, তাহলে তো খারাপ আছে। আমি বললাম যে এরকম একটা গালি দিছি, মানে খারাপ বাসা গালি না, বলছি যে তুই আমার হুমকি দিস, তুই জানাস তো ছেলের যদি আমি একটা বার ঢুকি তাহলে তোর
আপনাকে হুমকি দিয়ে।
ওর জামাই, মদিনার জামাই, তখন সে আমাকে অনেক হুমকি যাটা করতেছে। তখন আমি ফুলা ফাইন লাগাইলাম, ফোন দিলাম, বললাম যে তোমরা টাকা দিব, শেষ করে দাও আমার মন মন্দির, শেষ করে দিয়ে তাহলে টাকা তো আমি তো দূরে টাকা করে দিব। আর হ্যাঁ, আমাকে অনেক বিশ্বাস করতো, কিন্তু তারা পাওয়া দেয় না। পরে ভাই অনেক কষ্টের বিনিময়ে মানে ওদের সাথে জীবন যাপন করে ওনারে আমার টঙ্গি নিয়ে চলে এসেছি। আসার পরে ওদের বাড়িতে গেছি আমার বোনের বাসাতে, ওখানে আমি আমার বন্ধু একটা ফোন দিয়েছে, জাকির ভাই একটা ভাত টফ লাগাতে হবে।
আমি আপনার কাছে একটু যাই, আপনি তো এখন বিবাহিত স্ত্রী, সেই হিসেবে আমাদের এখানে এসছেন। আপনি ওকে বিয়ে করলেন, ও আপনাকে বলছিল গাড়ির তলে পড়ে মারা যাবে, প্লাস হচ্ছে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছিল, এই কারণে আপনি ওকে বিয়ে করলেন, কেন করলেন বিয়ে আপনি? একজন মানুষ হুমকি ধামকি দিলে আপনাকে বিয়ে করতে হবে? ফেসবুকে ছবি ছবি ছেড়ে দিবে এটা জানলে আপনাকে বিয়ে করতে হবে?
একটা জিনিস আমি বলেছি।
জি বলুন।
একটা জিনিস হলো কি যে কিছু কিছু মানুষ আছে যদি ঘরের ভিতরে থাকে, হালচাল মায়ের ডঙ্গা কিংবা আমানত করেন কোনো বেড়াচড়া যদি করে না, তো উট করে যদি একটা মানুষের যদি আরেকটা মানুষের যদি সিংলা দিয়ে ভারী মারে তাহলে এই মানুষে ধরাবে।
আচ্ছা, তাহলে আপনার জীবনটা সম্পর্কে একটু জানি। আপনি একটু আমাকে একটু মাইক্রোফোনের সামনে আসেন, আপনি অনেক বেশি লজ্জা ফিল করছেন।
উনি বলতে কি ভাইয়া, উনি যদি কথাটা যদি না নেন তাহলে সবচেয়ে ভালো হবে, তবে আমি যেটুকু বলার বলতে পারি।
না না না, ওনার কাছ থেকে আমার জিনিসটা জানতে হবে, যেহেতু উনি আজকে স্টুডিওতে এসেছেন। আপনি একটু বলেন আপনি কেন বিয়ে করলেন?
বিয়ে করেছি এর জন্য যে আমার ছেলে নেই। তারপর ও বললো যে একটা মানুষ তো এইভাবে থাকতে পারে না, তোমার তো একটা জীবন আছে, তোমার তো ভাইয়ের জীবনে মা বাবা নেই, ভাই ভাইয়ের বউ কতদিন দেখবে?
আমি
ভাইয়ের বাসায় ছিলাম, তো আমি যতদিন আমি বেঁচে থাকবো আর তুমি যতদিন বেঁচে থাকবে আমি দেখবো। তারপর আমি বললাম যে না, আমি যতদিন আছি বলতে আমার মেয়ে আছে, ওরাই দেখবে।
মেয়ের বয়স কত?
মেয়ের বয়স 15 হবে।
বিয়ে হয়েছে মেয়ের?
জি না,
এখনো বিয়ে হয়নি। মেয়ে কি আপনার সঙ্গে থাকে?
জি না, বাবার
বাবার কাছে থাকে। আপনার ডিভোর্স হয়েছে কত বছর?
14 বছর।
মানে মেয়ে হওয়ার পরপরই আপনার ডিভোর্স হয়ে যায়?
জি। 2 বছর বয়স হবে
তখন ডিভোর্স হয়ে যায়?
জি।
তার মানে 16 বছরের বয়স আপনার মেয়ে, 16 থেকে 17 বছর বয়স, ওর চেয়ে মাত্র 2-3 বছরের ছোট। তো আপনি মানে ঠিক আছে বুঝলাম, আপনি অন্য কাউকে বিয়ে করতে পারতেন, এই ছেলেটা আপনাকে হুমকি ধামকি দিচ্ছে বা আপনি কি ব্ল্যাক?
আমি বিয়ে করবোই না, আমার জীবনে বিয়ের জিনিসটা আমার মাথায় মানে চিন্তা আসেনি যে আমি বিয়ে কত কখনো করব। 14 বছর পরে এরকম একটা ছেলেকে বিয়ে করবো, আপনি বুঝলেন? কিসের জন্য বলছে? অনেক কিছু বলছে, মানে খারাপ রাস্তা থেকে আর যদি ওকে ফিরিয়ে আনি আল্লাহ খুদে দিয়ে আমি ভালো হবো, মানে অনেক অনেক
বিভিন্ন দিক থেকে আপনাকে ব্ল্যাকমেইল করেছে, মেন্টালি ব্ল্যাকমেইল করেছে, জোর জবরদস্তি করেছে। হ্যাঁ,
তারপরে আমি দিনের পর দিন আমি অনেক কান্নাকাটি করতাম, কিন্তু আমি অনেক দুঃখী, অনেক মানে আমার জীবনটা মনে করেন যে আমি যেতটুকু আমার বয়সটা আসলে কি আমার 13 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, মানে ক্লাস 5 পড়তাম ওই টাইমে আমার বিয়ে হয়ে গেছে। হাজবেন্ডকে যে নিয়ে আমি বুঝতাম না এরকম বয়সে বিয়ে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে আমার এই যে অ্যাক্সিডেন্টের পরে আমার প্রায় হেলে অসুখ 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 থাকতো, অসুখ আর শুধু কান্না করতাম, টেনশন করতাম, এরকম করতে করতে আমার যে আমার মানে এরকম অবস্থার মধ্যে চলে আস
আপনার কি কোনোভাবে ওর প্রতি কোনো দুর্বলতা ছিল যে কারণে আপনি করে ফেলেন?
উনি আমি বলি উনি ফোনটা বন্ধ করতে পারবেন, এই জন্য উনি যেখানে থাকবেন
আপনি
যে কথাগুলো ওনাকে বলতেন যে আমাকে ভালো রাস্তা নিয়ে আসতে হবে, প্লাস হচ্ছে হলো ওনার সফট জায়গাগুলোকে আঘাত করতেন, এটা কি আপনি জেনে শুনে করতেন? আপনি কি সত্যি ওনাকে ভালোবাসতেন?
হ্যাঁ সত্যি।
ঠিক আছে, আমরা দেখি এর মধ্যে কোনো ভালো কোনো কিছু আছে কিনা। কারণ ভালোর জন্য তো অবশ্যই বয়স কোনো ব্যাপার নয়, কারণ একটা মানুষ যদি সত্যি ভালোর পথে আসে, সুন্দরের পথে আসে, তো এটা হতেই পারে। কারণ আমরা জানি আমাদের ধর্মে, ইসলাম ধর্মে আছে আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 25 বছরের যুবক, তিনি 40 বছরের খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছিলেন। এরকম অসংখ্য উদাহরণ হয়তো বা আরো বিভিন্ন জায়গাতে আছে। এটার মধ্য দিয়ে যদি ভালো কোনো কিছু হয় তাহলে নিঃসন্দেহে আমরা এই জিনিসটাকে অবশ্যই ওয়েলকাম করতে পারি। কিন্তু আসলে ঘটনা কি দাঁড়াচ্ছে আমরা একটু সামনে দেখি।
তারপর টঙ্গী থেকে বোনের বাড়িতে গেছিলাম, তো আরো বেড়াচেরা বোনের বাড়িতে মানে রাগারাগি করছি, বোনের মা বোনের বোন আমার উপরে বিতক্ত হয়ে গেছে। পরে আমাকে মানে বোনের মাকে ফোন দিলে ফোন ধরে না, বোনকেও ফোন দিলে ফোন ধরে না, বোন বাসা পাল্টে নিছে, মানে রুম চেঞ্জ করে চলে গেছে অন্যখানে। বোনকে ফোন দিলে, বোনে বলে যে এই ব্যাপার নিয়ে আমার কাছে দরকার নেই, তুমি মা বাবার কাছে বলো, মা বাবা যদি তোমরা যদি আবার যদি তারা গেছে নে তাহলে আমি আছি। মনে মনে চিন্তা করলাম যে মানুষের সাথে অত কিছু করলাম, একজনের সাথে একজনের জন্য অত কিছু করলাম, এরপরে অনুরোধ করেন তোমার একজন মানুষে সেদিন বিশ্বাস করেন ভাই, চিঠি অনেকদিন মানে উপাস ছিলাম, তখন আমার ওয়াইফ সাথে ছিল, বোনকে ফোন দিয়ে বলছি যে আপু আমার 1000টা টাকা দেও, কিন্তু সে আমাকে টাকাটা দেয়নি।
আপনার তো ব্যাংকে টাকা ছিল?
না, ব্যাংকের টাকা যা ছিল সব উনি পিছনে ভেঙে দিয়েছিল।
কার পিছনে?
আমার বোনের পিছনে মরজি না, এই যে ঘর ভাড়া হানি করছো সব দিয়েছি।
আর সেই পর্যন্ত বোন আপনার কাছ থেকে চলে গেল?
হ্যাঁ, সে ফোন তো এখন আমার বোন আমার কাছ থেকে চলে গেছে।
উনি চলে গেল কেন আপনার কাছ
থেকে? চলে গেল এই যে উনি মেয়ের বাড়িতে, আমি মেয়ের শ্বশুরকে ফোন দিয়েছি, মেয়ের শ্বশুরকে ফোন দিয়ে মানে আছে উনি মর্দিনার একটা মেয়ে আছে,
আচ্ছা
শারমিন নাম,
ওনারও বিয়ে হয়েছে?
হ্যাঁ উনি বিয়ে হয়েছে।
আচ্ছা, আর মর্দিনার বয়স কত ছিল?
মর্দিনার বয়স এখন অনুমান প্রায় 45 হবে।
মানে আপনার স্ত্রী চেয়েও সে বড় বয়সে?
হ্যাঁ।
ওকে, আপনার কি এরকম কোনো কিছু না যে আপনার একটু বয়স্ক মহিলাদের প্রতি আপনার ভালো লাগাটা বেশি, এরকম কোনো কিছু কিনা?
এরকম কোনো কিছু নেই, কিন্তু
আপনার কাছ থেকে চলে গেল তার পেছনে কারণটা হচ্ছে ওনার মেয়ের শ্বশুর বাড়িতে আপনি ফোন করে কিছু একটা বলেছিলেন। কি বলেছিলেন?
মেয়ের শ্বশুর বাড়িতে ফোন করে বলছিলাম বলতে কি, ওনার বাড়িতে আমি গেছিলাম রোজা মাসে, উনি আমাকে একটা কথা নিয়ে আর কি, আমি ওদের বাপ থেকে রাগ করে বাইরে এসেছি, উনি আমার রাতকে আমি ওদের বাড়িতে ঘুমাইছি, আমার খাবারের কথা বলে নাই, খাবারের কথা না বলার কারণে আমিও খাই নাই, ওখানে একটা ঘুষা রাখার মেয়ের শ্বশুরকে ফোন দিয়েছি, অনেক ধরনের মানে খারাপ ভাষায় ওনারে গালাগালি করছি, আমার বোনের নামেও অনেক গালাগালি করছি রাগের মাথায়। তো মনে করেন শ্বশুরে তো ওনার ছেলেরা বলছে যে এরকম এরকম এরকম, তাই তাই মামায় বলতেছে এরকম এরকম, তো ছেলে বললো যে তাই মামা যদি এরকম এরকম বলতে পারে তাহলে মেয়েরাকে করে মেরে হের বাড়িতে পাঠিয়ে দিত। তো অনেক কষ্টের বিনিময়ে ওরা মানে জামাই কাছে মেরে আঁকতে রাখছে, তখন আমারে মানে ওরা চাইছিল নিত, মানে ওইখানে নিত মানে মেয়ের শ্বশুরে যে আমারে মানে আক্রমণ করতো। এরপরে এই যে রবিন যে দুম গালাগালি করতাম
মর্জিনার হাজবেন্ড,
না
তাহলে
রবিন হলো গিয়ে যে মর্জিনার মেয়ের সাথে ওর সম্পর্ক মানে বিয়ে হতো তখন অনেক আগে, সিলেটে থাকতে এই ঘটনা হয়েছিল, ওনার সাথে মানে বিচ্ছিন্ন হয়ে গেছে পরে আমি জানছি। তো সেরে গালাগালি করার কারণে বইন রাগ হইতো, ভাগ্নিও রাগ হইতো, সবাই আমার সাথে রাগ হইতো। ও তানি তারপর যাক ওখান থেকে মানে ছুটে এসেছি, আসার পরে ভাত খাই নেই, রাতেও ভাত খাই নেই, সকালে পুরো ফানিও মুখে দেয় নেই, ওদের বাড়ি থেকে বের হয়ে এসেছি, আসার পরে মানে লঞ্চে উঠেছি, নরসিংদি চলে এসেছি, বলে মনে করেন আবার টঙ্গিতে চলে গেলাম। এখন পিছিয়ে দিয়ে আরো কিছু ঘটনা রয়ে গেছে তা মানে বলতে হবে। তখন এই মালিশরার কথা, আমার ফুফুর বাসা, ফুফুর বাসায় ছিলাম, তখন ফুফু তো আজে বাজে কথা বলতো যে জমি নিয়ে আসো বিক্রি করি, আমি তোমার গল্পটা মানাইয়া দিব। হঠাৎ করে একদিন ফুফুর ফুলা, ফুফুর মাইয়া, ফুফুর স্বামী ওরা এক রুমে বসেছে, তখন আমি সিটের কাছে নিচে হঠাৎ করে দেখি গুনগুনি শব্দ শোনা যাচ্ছে, বললাম যে গুনগুনি শব্দ দোতলার দিকে, তখন আমি মনে করলাম নিচতলায় উঠিয়া মানে অনেক কষ্ট বিনিময়ে দোতলার সাইডে দিয়ে উঠছি। হঠাৎ করে শুনলাম যে ওরা মানে আমার কথা মারতেছে যে জমিটা আনলে ওরা কাছে ওরা নামে জমি কইরা লাগবে, আমার কিছু কিছু মানে সিগারেট মানে ওরা সবাই বলতেছে ওরে মানে সিগারেটের পয়সা গাঞ্জা মদের পয়সা দিব দিয়া জমিগুলা লিখে এলাম এরকম। পরে শোনার পরে ফুফুর বাসা থেকে চলে গেছে, পরে কিছু টুকাই ফুলা ফাইন আছে, ওরা আমাকে অনেক মায়াতে ভাই ভাই বলে ডাকে, তো কোনো দেখলে ভাই বোতল জমাই দেখো আমার।
এদের আপনি কেন খোঁজ করছেন?
না এদেরকে খোঁজ করি নাই, আমি মানে সাপ্লাই রোডে ছিলাম, ওখানে রাতকে প্রায় 11:30-11:30 সময় আমি ওখানে বসে রয়েছি, আর ওরা মানে টুকাই মানে যাচ্ছে, তখন আমাকে দেখে বললো ভাই আপনি এখানে, মানে ওরা আগে থেকে আমাকে চিনতো, উৎকরে মানে আমার তারা মানে আমার সাথে ডংকামসা করে বললো ভাই আপনি সিগারেট খাবেন দোকান থেকে আনে দিব, আমি বললাম আনে দে। ওরা সিগারেট আমার জন্য পাঁচটা আনেছে, পাঁচটা এনেছে আনে দেওয়ার পরে ওরা মানে ফুর্তি ফার্তি করতেছে ভাই এসকে আমাদের সাথে অত ম্যাম আপনার কথা বলতে হট করে দেখি ওর পিছিয়ে দিই মানে রাইফেল। এটা রাইফেলের নাম ছিল 9mm রাইফেল, তিনটা বুলেট ছিল ওটার ভিতরে। তো আমি বললাম এই এদিকে গালাগালি করতেছে ভাই রাগ করে না আপনি যে রাখেন গেলাম থেকে বললাম আচ্ছা ঠিক আছে এটা আমি ডাক্তারছি মানে ওদের সাথে মানে অনেক তর্ক বিতর্ক করেছে একটা যদি কথা কোথায়
প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র চার মিনিটের বিজ্ঞাপন বিরতি, চার মিনিট পরে আমরা আবারও ফিরব রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং জাকির তার জীবনের অপ্রিয় সত্য এখানে আজকে বলছে। যারা পুরনো অনুষ্ঠান ডাউনলোড করতে চান জেবিএসবির এবং যারা কনফেস করতে চান, যারা SMS এর মাধ্যমে ইনবক্সে আমার সঙ্গে যোগাযোগ করতে চান ফেসবুকে, তারা চলে আসবেন আমার ফ্যান পেজটিতে। আমার ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের জেবিএসবি হ্যালো 920 বা অন্যান্য যে অনুষ্ঠানগুলো রয়েছে আমার সেগুলোর মেম্বার হয়ে যাবেন এবং এছাড়াও চলে আসতে পারেন এবিসি রেডিওর ফ্যান পেজে, এখানে আপনারা লাইক দিয়ে এবিসি রেডিওর যাবতীয় অনুষ্ঠানের মেম্বার হয়ে যেতে পারেন। আমাদের ফ্যান পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradio.fm89.2। এটি হচ্ছে বাংলাদেশের FM রেডিও এরিনা তথা রেডিও এরিনার সবচাইতে পপুলার পেজ। আমরা ফিরে আসব ঠিক চার মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিংক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিংক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা আমরা চার মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি আপনাকে রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আপনারা আজকে শুনছেন জাকিরকে এখানে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। জাকিরের কাছে আমরা আবারও ফিরতে চাই এবং ওকে যদি আপনারা দেখতে চান প্লিজ আমাদের ফেসবুকে চলে আসুন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradio.fm89.2। আমাদের ফেসবুক ভেরিফাইড এবিসি রেডিওর ফ্যান পেজ। এছাড়াও আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আসতে পারেন আমার ফ্যান পেজটিতে www.facebook.com/kibriya.rj kibriya.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। বলুন আপনি পিস্তল নিয়ে বলছিলেন।
পরে ওকে মানে বললাম যে ঠিক আছে তুই আমার ওটা দিয়ে যা, দুই দিন পরে নিয়ে নিবি। তো তা অনেক কষ্ট বিনিময়ে হেরাতে থেকে এটা রাখলাম। রাখার পরে বুলেট ছিল তিনটা, বললাম একটাবার মানে শর্ট করে দেখবো। উৎকরি মাথা তাইলে যে শর্ট করলে তো শব্দ হবে। তো আমারে টুকাই ফুলা বললো যে আঙ্কেল এটা তো এভাবে শর্ট করলে তো শব্দ হবে, আপনি কি করবেন, স্কুল ব্যাগ রাখবেন, কেউ ধরে মারতে হলে স্কুল ব্যাগের ভিতরে রাইফেল ঢুকাবেন, ঢুকাইয়া মানে ওর শরীরের মধ্যে রাইফেল লাগে, গুলি করবেন, শব্দ করবো না। আমি বললাম সত্যি কিছু হওয়া। তখন ভাই আমি মানে ওইটা লইয়ে মানে হাঁটতেছি, অনেক জায়গা গেছি, হঠাৎ করে দেখি পুলিশ আসতেছে। তখন ওইটা আমি এটা মানে মানে এক বাসার ওয়ালের ভিতরে পালাই দিচ্ছি। পরে পুলিশ ব্যাগ মাসে ব্যাগ মানে কথা বলেছিলাম, হম বললাম স্যার কাজে ছিলাম। তো বললো কি কাজ করো, আমি বললাম যে স্যার সেনেটারি কাজ করি। ওটা বললো কোথায় করেছি, আমি বললাম স্যার এই সামনে বাসায় কাজ করেছিলাম, তো অনেক দূরে হাতে হেঁটে আসতে গাড়ি নেই। ওটা বললো আচ্ছা যাও। পরে ছেড়ে দিয়েছে, ওরা কত মানে গেছে গা আগলাতে মানে আমি রাইফেলটা আবার তোকে আনছি বাসা লিখে দিচ্ছি। রাইফেল লইয়া মনে করেন মন তো থাকবো কোথায়, মানে এই বাসাতেও মানে যাওয়ারই নাই। তখন রেল স্টেশনে আসছি, রেল স্টেশনে থাকছি রাত্রে, মানে ওখানে মানে একটা ট্রেন মানে অনেক দিন যাবতকে মানে ওখানে থাকে, ট্রেনের ডাব্বার মানে একটা সাইডের দরজা আর কি মানে রিও খোলা আছে, ওটার ভিতরে ঢুকলাম, ঢুকে মানে ডাব্বার ভিতরে মানে দুটা কাঠ আনছি মানে টুকাইয়া মানে বলতে কি এটা কাঠও মানে ওখানে আছে, ওই ট্রেনের ভিতরে থেকে আনছি, আমি কাঠের উপরে শুয়েছি, তারপর সকাল হয়েছে গেছি, যাওয়ার পরে ওই বন্ধুরে মানে বললাম যে বন্ধু এরকম এরকম কিছু মাল পেয়েছি মানে নেশার মাল গাঞ্জা পেয়েছি, বন্ধু একজন টুকাই ফুলারে একটা রাখছি, এখন কি করবো? বন্ধু বললো ও তো মাল তুই করে ফেলে, আমি বললাম বন্ধু বিশ্বাস করো না হইলেও 10-15 কেজি হবে, মানে এই লোভ দিয়ে তারা আনতেছি,
মানে আলটিমেটলি কিছু পাননি,
মানে কিছু পাইনি, আনতেছি সে মানে কোয়ার পরে মানে 20 মিনিট পরে তারা দুইজন এসেছে, আসার পরে আমাকে বলো বন্ধু কই, আমি বললাম বন্ধু আই ও রেললাইনের ভিতরে অনেক দিচ্ছে গেছে, যাওয়ার পরে আমি বাইরেছি, তারপরে কয় কই যাকে মাল কই, আমি বললাম মাল কই মানে ও তো কয় ফোন দিলে মাল, বললাম মালের লাগে ফোন দিছি না, দিচ্ছি তো মানে বড় একটা মালের লাগে, ওটা কি মাল, ওটা বললাম হো গাঁজা সবচেয়ে বড় গাঁজা, ওটা হলো কি সবচেয়ে বড় গাঁজা, ও পাখলাম বাইরে, তারপরে বললাম দেখ ওইটার ভিতরে 3টা বুলেট আছে, 2টা তোমার 2 গুর বুকে দিই আর 1টা আমার বুকে দিই, আমার অত কিছু ধ্বংস করে তুমি এখন আমার ছিল না, এখন তারা মানে হাতে পায়ে ধরতেছে এরকম করতেছে, পরে ভাই আমি চলে গেছি তারাও চলে গেছে, এরপর মনে করেন এরকমই মানে আছে মানে চলছে, তারপর তো মনে করেন এইসব সব কিছু চালিয়ে চলে এসেছে, এখন মনে করেন এই যে বোনকে ফোন দিলে বললে তো মনে করেন কোনো সারাসত্য দেয় না, যদি ফোন দেয় তো সে বলে তুমি মুখকে গালি লাগে না, এই যে রবিন নামে ছেলেকে আমি গালি দিচ্ছিলাম, সে বলে যে সে খেয়ে গেলেইছো, সে আমার সাথে আর মানে উল্টা পাল্টা কথা বলে, আমার বোনের ফুলা পরাণ সে বলছিল যে ঠিক আছে একইভাবে যখন আমার মাতলে যত টাকা খরচ করছে 1 টাকা 1 টাকা করে গনে গনে দিয়ে দিব, আমি মন করে তখন আর কোনো গুরুত্ব দিইনি, ফুলা মানুষ বলতে আমি এক ফুলা মানুষ বলে রাখি, সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে মন করেন ওনাকে আমি মানে ওনার কাছেই আমি ক্ষমা চাইছি যে দেখেন নাকু আমি মনে করেন ভুল তো করছি, যে আমার মাথা সখন ঠিক ছিল না, আমি কি থেকে কি করেছি আমি তো নিজেই জানি, ওনার মাকেও বলছি ভুল হয়ে গেছি কি করছি, তখন মনে করেন তারা মনে করো আমার মানে কোনো মানে সুযোগ দেয় না, মানে ফ্যামিলিতে ঢুকতেও কোনো সুযোগ নেই, অথচ মনে করেন তার সাথে কথা বলতেও মানে কোনো সুযোগ নেই, এখন মানে এই পরিস্থিতিতে চলছে।
ফ্যামিলি মানে কার ফ্যামিলিটা?
যে আমার বোন ধর্মস্থা বোন মর্জিনা,
ওর ফ্যামিলি তো নেই, আপনার ফ্যামিলি ঢুকতে আপনার কোনো সুযোগ নেই, আপনাকে তেজপুত্র করা হয়েছে কত বছর যাবে?
আমাকে তেজপুত্র করা হয়েছে আজকে মানে প্রায় 6 বছর হবে,
6 বছর আপনার বাবার যে জমি জমানে যে
এখন আমার চলছে,
এখনো চলছে এটা?
হ্যাঁ এখনো চলছে,
এবং এই জমি কেউ পাইনি এখন?
না এখনো কেউ পাইনি, জমি মানে মাঝখানে আছে, উনিও মামলা করলে উনি মামলা করেন, এই মামলার কারণে মানে শোরুম বিক্রি করে দিয়েছেন, আমার বাবা এই দেখা মানে মামলা চলতে শোরুম বিক্রি করে দিয়েছেন, এখন শোরুম নেই বিক্রি করে নিয়েছেন।
তাহলে ওই জমিটাতে কি মানে কারা আছে
এখনো? মানে এটা মানে দয়ের পক্ষে মানে টানাটুনি চলতেছে, বাবার টানাটুনি চলতেছে, চাচার টানাটুনি চলতেছে।
ওকে, তো এইভাবেই চলছে?
হ্যাঁ এভাবেই চলছে, কিন্তু মনে করেন এখন মানে আমার মা বাবা ভাই বোনের সাথে কথা বলতে আগে আগে বলছি টাকা পয়সাও আনছি, এখন মনে করেন এই 2 বছর থেকে কোনো কথা চলে না, ওদেরকে ফোন দিলে মানে ফোন খালি।
আপনি কি করেন তাহলে, আপনার এখন অ্যাক্টিভিটিস কি, মানে কি কাজ করে সংসার চলে বা কি?
এখন এই যে সেনেটারি কাজ করি একজন ঠিকাদার, মানে আগে তো সিলেক্টারকে ঠিকাদারি করতাম।
আপনার সংসার মানে আপনি যাকে বিয়ে করেছেন তার সাথে আপনার সংসার সংসারের কি অবস্থা?
ভালো।
ভালো মানে কিভাবে কি চলে?
কিভাবে কি চলে মানে স্বামী স্ত্রী যেভাবে চলে সেভাবে।
আপনারা কি করেন, আপনারা থাকেন একসাথে?
হ্যাঁ একসাথে থাকি।
কোথায় থাকেন?
যে ঠঙ্গি মুক্তাবাড়ি রোড।
আপনাদের সম্পর্কে সবাই জানে?
না সবাই জানে না, মানে কিছু মানুষের জানে আর কেউ জানে না।
তো জানলে কি হবে বিষয়টা?
জানলে বিষয়টা মানে অনেক মানে ভালো ধরনের চলে যাবে। আমি বলতেছি কি মনে করেন যে যদি আমারও কিছু না জানা বিনিময়ে কিছু টাকা পয়সা আনবো, আর উনি তো এই যে 5 লাখ টাকা আনতেছেন, উনিও মনে করেন এইভাবে আনতেছেন যে উনি এখন মানে কেউ নেই, এখন চলতে ফিরতে হবে, তো এর জন্য মানে ওনের ভাইয়াদের কাছ থেকে এই টাকাগুলো আনতেছেন, এখন যদি ওরা ভাইয়ারা যদি জানিয়ে দেয় তাহলে টাকাগুলো দিব না, পরবর্তীতে মনে করো আরো মানে ব্যাঙ্গা ফেঙ্গা করবে, মানে দাবার জগা জাতি করবে এর জন্য।
আচ্ছা আপনার কাছে একটু আমি যাই, ওর সম্পর্কে আপনি যেটা জানলেন এত কিছু কি আপনি আগে থেকে জানতেন ওর সম্পর্কে, আজকে যেগুলো জানলেন?
জি।
কি জানতেন আপনি?
জানতাম সে মানে রাত করে চলে আসছে এসে, তারপর
ওর নামে যে 11টা খুনের মামলা আছে
ছোটবেলা থেকে,
এগুলো আপনি জানতেন?
না 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 কখনো জানি নাই, যদি জানতাম এই সম্পর্কে জানতাম তাহলে তো ওর মা দিয়ে কখনো আমি নিজে মরে যেতাম, যদি হাজুর করে বিয়ে করতো তারপর নিজে 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 শেষ করে।
তাহলে আপনি একটা ছেলেকে না জেনে না বুঝে না শুনে এরকম ভাবে বিয়ে কেন করলেন?
করা মানে তো তোর
উনি বললো যে বলবে আপনি সঙ্গে সঙ্গে তাকে বিয়ে করবেন, এটা তো এক ধরনের অপরাধ, এটা আপনি বুঝতে পারেন?
হ্যাঁ অপরাধ হয়ে গেছে।
যে আজকে যে এত কিছু আপনি জানলেন, এটুকু যদি আপনি খুঁজে ওর কাছে, কতদিনের সম্পর্ক ছিল আপনার? দুই মাসের সম্পর্কে ২০ বছরের একটা ছেলেকে, ও কিন্তু ওর জায়গাটাই 100% ঠিক। ও যেরকম ওর কাজ, ও যেভাবে মানুষকে বাগায় নিতে পারে, যেভাবে করতে পারে, সেটাই করেছে আপনার ক্ষেত্রে। কিন্তু দুই মাসের সম্পর্কে আপনাকে ছেলেকে বিয়ে করে ফেললেন, এখন আপনাদের ফিউচার প্ল্যান কি আমাকে বলেন? আমি আপনাদেরকে ডিমোরালাইজ করতে চাই না, যেহেতু বিবাহ করে ফেলেছেন, তাওয়াক্কাল তো আল্লাহ, ভুল হয়ে যায় বা যেটাই হোক না কেন সেটা ঠিক আছে, আল্লাহ আপনাদেরকে যদি কবুল করেন, সুন্দর পথে নেন, সেই শুভকামনাই থাকবে, যেহেতু সে আপনার স্বামী। এখন আমি এই কথাগুলো বললে আপনারা অনেক বেশি ডিমোটিভেট হবেন, আপনার জায়গা থেকে অনেক কষ্ট পাবে, সন্দেহ পাবে, আমি বলতে চাই না, সবই আপনি শুনলেন। আপনি বলেছেন এটা যে আপনি যদি এগুলো আগে জানতেন আপনি মরে যেতেন তবু ওকে বিয়ে করতেন না, ঠিক আছে। এখন আপনি বলেন আপনি কি করবেন ভবিষ্যতে, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনাটা কি? পরিকল্পনা ছিল আপনাদের যে বিয়ে শাদী করেছেন, একটা মাথা গোজা ঠাই করবেন বা যেকোনো কিছু ছিল না পরিকল্পনা গুলো? ছিল।
এখন তো সংসার নিয়ে
পরিকল্পনা
যে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন ওর মাধ্যমে মানে জীবনটা যেন মানে রাস্তা মানে কাটতে পারি, ততটুকুর মধ্যে সুখে হোক বা দুঃখে হোক।
এটার জন্য একটা বৈষয়িক ব্যাপার স্যাপার লাগে না, অর্থনৈতিক সাপোর্ট লাগে না, এগুলো নিয়ে কোনো পরিকল্পনা আছে?
এটার জন্য মানে আমি মানে ছবিতে রাখতে চাচ্ছি যে আমাদের সম্পর্কটা
মানে কাউকে জানাতে চাচ্ছেন না? তাহলে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে কাউকে না জানিয়ে মূলত টাকা পয়সা নিয়ে এসে দুজন মিলে একসাথে সংসার করা?
আপনার পরিকল্পনা বলেন আমাকে জাকির, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
এমনি এই যে ভবিষ্যৎ
আপনার যে ১১টা মামলা আছে, মামলার কি অবস্থা?
না এইগুলো শেষ মিশমিশ হয়ে গেছে। আমি পুরোপুরি জানি না, এটা থাকবে, কিন্তু বাকি যে মামলা গুলো আছে সেগুলো মানে আমার বাবা শেষ করে দিয়েছে।
আপনার প্রপার্টি গুলোর কি অবস্থা? প্রপার্টি গুলো আছে নাকি? শেষ হয়ে গেছে?
না শেষ হয়ে গেছে।
শেষ হয়ে গেছে, কিভাবে শেষ করছেন?
শেষ ভাইয়া কি বলবো, কিভাবে তোমার করেন মানুষের ছালায় পড়েছি।
কাকে দিয়েছেন এই প্রপার্টি গুলো?
প্রপার্টি গুলো তো বোনকে,
মানে আপনার এই মানত করা বোনকে দিয়ে দিয়েছেন, তারপর সে আপনাকে লাথি মেরে বের করে দিয়েছে?
লাথি মেরে দিয়েছেন, দিয়েছে। কিন্তু ভাইয়া এত পরিশ্রমের টাকা,
আপনার যে স্ত্রী সে আপনার কাছে কেন এসেছিল?
সে এসেছিল তো ভাইয়া, তখন তো মত করে,
এখন তো তার কাছে কিছু দিতে পারবেন না, কি দিবেন বলেন? আপনার না আছে প্রপার্টি, সে তো একটা নিজস্ব একটা মাথা গোজা ঠাই খুঁজেছিল, তার নিজেরও কিছু নাই, আপনি দিনের না দিন খান মজুরি, দিন মজুর বলা যেতে পারে। তাহলে কি দাঁড়ালো
ভাই এখন এই যে মানে এটা তো মানে চাই যে একটা যদি মানে উনি বলছেন কিছু টাকা পাবেন, আমিও কিছু টাকা পাবো, একটা যদি মানে জমি কিনে
বাবার এত টাকা পয়সা শুধুমাত্র আপনাকে মানুষ করতে পারলো না জমি নিয়ে এরকম ক্যাচালের কারণে, আর আপনারও এত সম্ভাবনা ছিল সেগুলো আপনি করতে পারলেন না, নেশাগ্রস্ত হলেন, অসৎ সঙ্গে নিজের জীবনটাকে শেষ করলেন এবং আরেকজন মানুষকে আপনার জীবনে জড়ালেন, তারও একটা অনিশ্চিত ভবিষ্যৎ। শেষমেশ এই সম্পর্ক কোথায় যাবে আমরা জানি না, শুধু একটা কথাই বলার আছে যে পাপ কখনোই কাউকে ছাড়বে না, পাপ করেছেন তো পাপের শাস্তি অবশ্যই হবে, এবং পাপের শাস্তি যারা পায় তারা এসে এখানে কনফেস করে বলে যে আপনারা পাপ থেকে বিরত থাকুন। আমরা বারবারই একটা কথা বলি যে অপরাধী আসলে আপনা আপনি গজায় না, অপরাধী জন্ম নেবার পেছনে শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড থাকে, এবং আজকে জাকিরের ক্ষেত্রেও সেই জিনিসটা হয়েছে।
এই মুহূর্তে চলে যাচ্ছি ডক্টর তাজুল ইসলামের কাছে। তো ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, কি বলার আছে আপনার?
তাদের অথবা তারা লেখাপড়ার প্রতি ইচ্ছা অভিযোগ করে না, যেমন কন্ডিশন ছিল, এবং আর একটা বিষয় আছে তারা আসলে নিম্ন বিশ্ব বা নিম্ন চিন্তিত আর কিছু বৈশিষ্ট্য হচ্ছে তারা আশেপাশে কষ্ট এবং খারাপ বন্ধুদের সঙ্গে সঙ্গ দিয়ে থাকে। কিন্তু আসলে জাতির কথা বলেছে পাপ প্রবণতাটা যখন ব্যক্তিত্বের অংশ হয়ে যায়, যখন ব্যক্তিত্বের স্মৃতি হিসাবে ধন্যবাদ
ডক্টর তাজুল ইসলাম,
আপনাদের সবাইকে ধন্যবাদ।
বেশ কিছু টেক্সট আমরা পেয়েছি প্রিয় শ্রোতা, এসএমএস করেছেন অনেকেই। সিফাত লিখেছে, জাকিরের অপ্রিয় সত্যটি আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, ওর চেয়ে বয়সে প্রায় দ্বিগুণ একজনকে কিভাবে বিয়ে করলো আমার মাথায় আসছে না। শাকিল উত্তরা থেকে লিখেছে, ভাইয়া জাকিরের অনেক কথাই বুঝতে পারিনি, ও কোন অঞ্চলে ভাষায় কথা বললো, পুরোপুরি সিলেটি না একটু আলাদা, যেটা অফকোর্স আমিও বলেছিলাম। রত্না লিখেছে, জাকিরের আজকের অবস্থার জন্য পুরোপুরি ওর পরিবার দায়ী, বিশেষ করে ওর বাবা। সুমন ফার্মগেট থেকে লিখেছে, ভাইয়া ছেলেটিকে অনেক সহজ সরল মনে হচ্ছে, সবকিছু ও করেছে এবং পরিস্থিতির শিকার হয়েছে। অফতাব লিখেছে, ভাইয়া আমি কোনোভাবেই ওর পরিবারের ভুল মেনে নিতে পারছি না, ভুল করলো পরিবার আর পেনাল্টি পেল জাকির। কি বলার আছে আপনার?
যাদের কাছে অপরাধ করেছি তাদের কাছেই ক্ষমা চাচ্ছি, তবে বেশি উঁচু একটা ক্ষমা চাচ্ছি যে যারা আমাকে আশ্রয় দিয়েছিল, আশ্রয় দিয়ে লাথি মেরে খাটিয়ে দিয়েছিল তাদের কাছেই সবচেয়ে বেশি ক্ষমা চাচ্ছি। সবচেয়ে বড় হচ্ছে কি যে যদি ভাবা পরে ফ্যামিলির মধ্যে যদি সতর্ক রাখা হতো তাহলে হয়তো কিবা অত বড় ভুলে যাইতাম, কিন্তু হয়তো কিবা অ্যাক্সিডেন্ট ভাই যাচ্ছে করিনি কখনো, মানে এটা তো হলো মানে একটা অ্যাক্সিডেন্ট, এটা তো মনে করো কেউ তার মানে জেনে শুনে করে না, কিন্তু করেছি, কিন্তু বাবা কোনো ক্ষেত্রে দিয়ে দিয়েছে। কিন্তু একটা জিনিস বাবাকে বলতে চাই যে আমার বাবাও একটু যদি অন্য বেদের সঙ্গে যদি শোনেন তো উনিকে এইটাই বলতে চাই, যদি আমাকে ছেলে হিসাবে যদি গ্রহণ করেন তাহলে সবচেয়ে বেশি মানে আমাকে আনন্দ পেতে হবে, আর যা যত ভুল করেছি সবার কাছেই ক্ষমা চাচ্ছি। যদি ক্ষমা যদি করে দেন তাহলে মরে শান্তি পাবো, আর ক্ষমা যদি না করেন তাহলে তো মরে শান্তি পাবো না।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে জাকিরের স্টোরি, এবং যেহেতু আমাদের হাতে সময় আছে সুতরাং আমরা আরো একজন বন্ধুকে জেবিএসবিতে সুযোগ দিচ্ছি ফর দা ফার্স্ট টাইম। দুজন বন্ধু আমাদের এই যাহা বলিব সত্য বলিবতে কনফেস করার সুযোগ পাচ্ছে, আরেকজন বন্ধুকে এই মুহূর্তে আমরা এন্ট্রি করছি। চলুন প্রথমে আমরা জানি আর যে রাজুর কাছ থেকে কে রয়েছে এই মুহূর্তে আমাদের সাথে।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবিয়া, আমাদের আরো একজন অতিথি রয়েছেন, তার নাম আশরাফ। ছোটবেলা থেকেই তিনি মানুষের উপকার করতে পছন্দ করেন, প্রিয় রং আকাশী। বেশ কিছু বন্ধু রয়েছে তার, অবসর সময় পেলেই তিনি বন্ধুদের সঙ্গে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন, খেলাধুলাও তিনি পছন্দ করেন, সবাই মিলে আড্ডা দিতে হই হুল্লোড় করতে তিনি ভালোবাসেন, এছাড়াও খেতে পছন্দ করেন, বিশেষ করে মাংস তার প্রিয় খাবার। আশরাফ আজ কেন যাহা বলিব সত্য বলিব মঞ্চে তা শুনতে চলে যাচ্ছি আর যে কিবিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আশরাফ রয়েছে আজকে আমাদের সাথে এবং আশরাফের জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা জানার চেষ্টা করবো আজকের যাহা বলিব সত্য বলিবতে। যেহেতু আমাদের হাতে সময় আছে সুতরাং আমরা যাহা বলিব সত্য বলিবতে আরো একজন বন্ধুকে এন্ট্রি দিয়েছি এই মুহূর্তে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আশরাফ। এবং একটি কথা না বললেই নয়, আশরাফ কিন্তু অন্ধ। বিরতির ঘন্টা যেহেতু বেজে গেছে, বিরতির পর ঠিক 5 মিনিট পর আমরা ফিরে আসব আশরাফের জীবনের অপ্রিয় সত্যে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
ABC Radio FM 89.2
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আশরাফ, আপনি শুরু করুন এবং আপনার জীবনের অপ্রিয় সত্যের একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা শুরু করতে চাই। জি, আপনি শুরু করেন, ছোটবেলা থেকে শুরু করেন, যেখান থেকে মনে পড়ে আপনার।
ছোটবেলা আমার যখন জন্ম তখন একটা বন্যা হয়েছিল, তখন আমার মা আমার নিয়ে অনেক কষ্ট করতো, তখন আমার বাবা ট্রেন যা চলে যায়।
আচ্ছা,
পরে আর খোঁজ খবর নেয় না। এদিকে এই মানুষের যে টিকি টিকাটা দেওয়া হয় কিন্তু সেটা দেওয়া সম্ভব হয় না, মানুষের বাড়িতে কাজ টাজ খুঁজা। তখন
ভাই ভাই বোন ছিলেন আপনারা?
আমরা ছিলাম দুই ভাই।
দুই ভাই? আপনি কি বড়?
না, আমি ছোট।
দুই ভাই ছোট। আচ্ছা, আপনার আর বাবা কি করতো?
আমার বাবা তখন আপনার এই এই গার্মেন্টস এর আয়রন করতো। তখন এভাবে আমার মা তারপরে ধীরে ধীরে একটা কাপড়ের ব্যবসা করে, থ্রি পিস কাপড় চোপড় বিক্রি করতো। তো আমি বাসায় থাকতাম, তো কেউ হয়তো বা ছিল না, বাসায় একলাই থাকতে হইতো। তখন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হইতো, সকালবেলা মায়ের 5 টাকা দিয়ে যেত, সেখান থেকে হয়তো একটা 5 টাকার মতো রুটি কিনে খাওয়া হইতো। আর দুপুরে একজনের বাসায় কাজ করে দিত, তো সেখানে আপনার দুপুরবেলা ভাত খাওয়া হইতো। এইভাবে এইভাবে ছোটবেলাতে আস্তে আস্তে বড় হইলাম, তারপরে স্কুলে ভর্তি হইলাম। তখন একবার মনে করেন ছোটবেলা মনে পড়ে যে পরীক্ষার সময় লিখছি কিন্তু লেখা বাসায় না রেখে দিছি কাগজটা, স্কুলে আর জমা দিই নি। তখন স্যার তো প্রচুর মাস, এরপরে এই বাসায় এসে সব বেলা দিছি যে কাগজ রাখছি পরীক্ষা পরে তারপরে স্কুলে। এর ভিতরে বাবা মারা গেল 2005। বাবা মারা যাওয়ার পর স্যারেরা বলতেছে যে ওরে স্কুলে রাখবো না।
বাবা মারা যাওয়ার পরে?
জি, রাখবো না, কারণ ওর খরচ পাতি কে চালাইবো। তখন স্কুলে ফিরা রাখলাম না, পরে তো অন্য স্কুলে গিয়ে সিটিতে আবার ভর্তি হইলাম, সেই স্কুলে পড়লাম। এর মধ্যে আমার একটা চাচা আছে, তার নাম হচ্ছে আপনার শহীদ। তার সাথে মনে করেন যে আমার মার একটা সেকেন্ড বিয়ে হয়।
জি,
তো আমার মা অন্য জায়গায় বিয়ে বসতে চাইছে, ঠিক আছে, কিন্তু আবার চিন্তা করছে আমার সন্তান গুলি অন্যদিকে ডালে খেলে যাবো, কিন্তু সেই চিন্তা করে এই ওই বলছে যে আমার সন্তানের মতো যে কোনো চাষায় এরকম ভাবে মনে করেন দিয়ালা তখন করে। কিন্তু পরে আলা মনে করেন যে আমার বাসা রুমে থাকে কিন্তু আমার কিচ্ছু করার নাই, আমার রাত্রিবেলা রাস্তায় রাস্তায় থাকতে হয়। আমার একদিন প্রচুর ঠান্ডা লাগছে শীতের দিন, তখন আমার বলে মায়ের কয় যে খাদে ঘুমাক, কয় খাদে ঘুমাইবো কেন, নিচে ঘুমাক, ঠিক আছে। এই কথা শুনতে আমার অনেক কষ্ট লাগে, পরে সারা বাইরে থাকি। পরের দিন সকালবেলা ভোরবেলা আসলাম, আসার পরে মায়ের বলে সারা খুঁজছে। এর ভিতরে তখন ঘরের ভিতরে সংসারে অশান্তি, অশান্তি বলতে সে আবার মনে করেন নেশা পানি খাইতো, ইয়াবা খাইতো। তো আমার মারে মনে করেন মাঝে মাঝে মারতো, পাশে আমার চাচি কখন, তখন আমার মানুষের নিয়ে লুকায় রাখতো যে তুই পলায় থাক, তোর চাচা আবার তোরে মারবো না। এরকম একদিন আমার মারে বাসায় পায় না বাজে, আমার এদের প্রচন্ড পরিমাণে মারে।
কে মারে?
ওই আমার চাচা। আমি আর বাসায় এসে বলি নাই, এই না বলার কারণে আজকে আমার এই অবস্থা। তো এর ভিতরে আবার সংসারের ঘরের ভিতরে মারামারি, তো এর ভিতরে আমি যখন তার উপর ঝগড়া যদি থামাইতে গেছিলাম আপারা মারে যে তুই লেখা, তখন আমি কইতে পারি না, তুই স্টুডেন্টের সামনে আপা আমি চোখে দেখতেছি না। তো আপারা হয়তো কোনো ভাবে একটা আন্দাজ করে আমার মারে বলে যে আপনার ছেলে একটু ডাক্তার দেখায়। আমার মা তখন ডাক্তার দেখায় না, ডাক্তার বলে যে চোখের অবস্থা অনেক খারাপ, আর আপনি এই ইমার্জেন্সি ঢাকা নিয়ে যায়। তো সেখানে অনেক দিন দেরি হয়ে যায়, কেউ হয়তো যাওয়ার ছিল না। তো অনেকদিন পরে ঢাকা আসি, ঢাকা এসে ডাক্তার দেখানোর পরে ডাক্তারের চোখ এগুলো কিচ্ছু পাইতেছে না, পরে বলে যে একটা সিটি স্ক্যান করেন। তখন আমার মার হয়তো এত টাকা ছিল না, তো সিটি স্ক্যান তারপর অনেক কষ্ট করে করছে। করানোর পরে সিটি স্ক্যানে এই চোখের ভিতরে ওই একটা পর্দা আছে, ওটা ফাইটে গেছে, ডাক্তার বলছে যে ভাঙবে না। তখন আমার মায় বললো যে তাহলে আমার থেকে একটা চোখ দিয়ে দিই। ডাক্তার বললো যে এখানে সিনেমা করতে আসছেন আপনি, না চোখ ভালো হবে না জান। পরে এইভাবে তখন বাসায় থাকতাম 2007 হবে, 7-8 সময়।
ওকে, তখন আপনি কি পড়াশোনা করতেন?
না, তখন পড়াশোনাটা এই আর কি শেষ হয়ে যাবে।
মানে তখন কোন ক্লাসে পড়তো?
তখন আমি ফাইভ পাস করে সিক্সে উঠছি আর কি।
ফাইভ পাস করে সিক্সে উঠেছি, শেষ হয়ে আপনার পুরো চোখ দুটোই অন্ধ হয়ে যায়?
অন্ধ তখন হয় না।
আচ্ছা,
অন্ধটা আমি ডাক্তারের তখন বলছি যে আমি তো স্যার এই চোখে তো আমি এখন দেখতে পারি, পারলে লাভ নেই, আগামী তিন চার বছরের ভিতরে তোমার চোখটা নষ্ট হয়ে যাবো। ডাক্তারের কথা ঠিক আছে, তিন চার বছরের ভিতরে নষ্ট হয়ে গেছে। নারায়ণগঞ্জে আসা বললাম হাসপাতালের থেকে, আইসা তখন বাসায় এরকম চলতেছে। তখন আমার তো আর মনে করেন যে পড়াশোনাও করি না আর কে কি করবো। তখন এই যে আপনার নারায়ণগঞ্জে এক জায়গায় জায়গায় বন্ধু বান্ধব গুলোকে ঘুরতাম সময়টা সেই তখন।
আচ্ছা,
কাজটা ছেড়ে দিলাম। তো এই ভিতরে ঘুরতে ঘুরতে টাকার প্রয়োজন, কারণ কি করি কিচ্ছু করার নেই। তখন আমার আবার একটা চাষ হয়ে আছে ছাব্বিশ। তো সেই ছাব্বিশে একদিন আমার বলে কি যে দশ হাজার টাকা দিতে পারবি? দশ হাজার টাকা দিতে পারলে তাহলে আমি দু হাজার টাকা দিব, আজকের ভিত্তি দিয়ে দিব। আমি আজকের ভিত্তি দিয়ে দিবা? আচ্ছা ঠিক আছে দিলে। তো আমি কি ঘরে আবার যে যারা মায়ের টাকা রাখতো, তো সেখান থেকে দশ হাজার টাকা নিয়ে আমি হ্যাঁ দিয়ে দিছি। হ্যাঁ আমার পরের দিন দশ হাজার পাঁচশো টাকা দেয়। ঠিক দুই দিন পরে দেওয়ার কথা ছিল, পরে দশ হাজার পাঁচশো টাকা বা দশ হাজার টাকা জায়গায় রেখা পাঁচশো টাকা দিয়ে দেয়। তবে তখন দেখি আমি তার সাথে আছিলাম, তার মনে করেন যে চৌত্রিশ হাজার টাকা পাইছে সে একটা বাজি দিলাম। তখন আমার ভিতরে একটা এরকম একটা লোভ কাজ করে যে তাহলে আমিও তো বাজি খেলতে পারি। তখন আমার মা বললাম কি যে মা তুমি আমার পাঁচ হাজার টাকা দাও, আমি ঢাকার থেকে মোবাইল টুকা লেন না নারায়ণগঞ্জে বিক্রি করে যা সেগুলির থেকে আর চলতে পারবো, আমার পকেট খুচরে চলে যাবো, তোমার আর তেমন লাগবো না দশ টাকা বিশ টাকা। পরে আমার মা সাত হাজার টাকা দিছে, সেই টাকাটা দিয়ে ক্রিকেটের আইপিএল এর বাজি খেলছিলাম। তখন আমার চোখে হয়তো বা অল্প একটু প্রবলেম ছিল, তখন দেখা যায় বাড়িতে সম্পূর্ণ টাকা হাইরে যেতেছি। পরে আস্তে আস্তে আবার টাকা যায় আসে যায় আসে, এইভাবে করে আপনার আমার সাতান্ন হাজার টাকা হয়েছে। তো এইভাবে চলতাম। তো একটা বন্ধু আছে আবার পিয়াস, তো ও আবার মনে করেন যে একটু খারাপ পদে ছিল, ওই ই খাইতো ওই যে মদ টদ গাঁজা টাজা খাইতো। ও আবার এই যে বিভিন্ন হোটেল প্রতিযোগিতাতে যাইতো। হ্যাঁ তখন আমার কাছে অনেক টাকা, তো ও আমার আমার সাথে সাথে থাকতো, টাকা পয়সা মদ খেতাম, আমি কখনো খাই নি গা। তো একদিন কা হয় কি কেউ জামা লেয়া গেল, পরে উড়ে দেয়া ওই আপনার আবাস ঘরের সামনে দিয়া একটা সিগারেট হাতে নেয়া কো এক পয়সা চায় আর দুই কপি চায়, করে ডল লাগবে আছে কি জামু কয়ে চায় দিয়ে কি করবো, টাকা আছে না আমি কই আছে। পরে নিয়ে গেল, পরে মনে করেন যে ওই প্রতিযোগিতাতে আর কি শারীরিক সম্পর্ক হয়েছে, টাকা পয়সা এভাবে বাজি টাজি খেললা তখন একবারে তারপরে শেষ হয়ে গেছে। এখন আমার তখন একটা মনে হইতে চিন্তা, আমার মায় আমার আজকে কোনো টেকা লেগে ডাক্তার দেখাতে পারলাম না, যে যাক সমস্যা নেই আমি টেকা যেম তো জোগাড় করে আমার চোখটি ভালো করমই। এর ভিতরে একজন আম এলাকার, তার নাম রত্নাপা, সে একদিন আইসা কয় যে রোজার মাস ছিল, তখন ওই সময় আমি হাতে একটা আচার দিয়ে দিব, পরে কতক্ষণ পর আইলো, আইয়া কয় যে তোর নাম্বারটা দি, নাম্বারটা নেন। পরে বাসে যে ফোন দিল, সে আমার বিভিন্ন কীরা কসম কসম কাটাইলো যে বাবা তুই রমজান মাস ও আদাদে হ্যাঁ তুই রোজা রাখছোস, আমি কাছে ফোন ঠিক আছে রমজান মাস, তখন তার আমি দুই হাজার টাকা দিয়ে দিই। এখন সে আর টাকাটা দেয় না আমার, সে কাজ দেওয়ার সুদে দিব ঠিক আছে, টাকাটা দিব না এরকম কিছু বলতেছে। কারে এনজয় করবি এনজয় ঠিক আছে, টাকা দিস টাকা আবার লাগে, আমি কই আচ্ছা ঠিক আছে যান সমস্যা নেই। পরে হ্যাঁ জামাই যেদিন বাসে না থাকে সেদিন সে মনে করেন যে কোথাও গিয়ে আবার নেই না খাইছে, আমার বলে যে খাবি না আমি আবার ঠিক খাই নাকি। হ্যাঁ পরে তার সাথে শারীরিক সম্পর্ক হয়, হওয়ার পরে একটা জামাই আছে তার নাম আরমান ভাই, সে তার সাথে একদিন পরিচয় করে দিয়েছে ঠিক আছে। তো সে কিছু মনে করে নাই যে আমার চোখের সমস্যার কিছু একটা হয়তো মনে কিছু মনে করে। তো এইভাবে সে ও ইয়াবা খেতো, এইভাবে দেখা লোক থাকতাম। তো আমি একদিন বাইরে বসি ভাই আমার এখানকার দুটা পিয়াজ এনে দিতে পারবেন, ওকে এগুলি তো টাকা লাগে নি আবার মাং নেই এনে খাওয়াইতে পারি তোরে, আর চিন্তা করিস না যা খাওয়াম নেই। তো হ্যাঁ একদিন একটা বিরিয়ানি নেবে আমার, পরে বিয়েটা খাইতে খাইতে আনলাম রাস্তার বাইরে। তো রাস্তার বাইরে আনার পরে আমার এলাকার মানুষ সব চেয়ে আসে।
ওকে আশরাফ,
শীতের রাতে আপনি এতক্ষণ কষ্ট করে আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে, সেই জন্যই আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার কিছু কথা মানে খুব খাপছাড় এবং অগোছালো লাগছে আমার কাছে, যদিও আমি একটু দেখতে চাই আমাদের লিসনারের কাছ থেকে কি ধরনের রেসপন্স আসে, আসলে কতটুকু বুঝতে পারছে তারা এবং তারা আসলে আপনার স্টোরিটা শোনার ব্যাপারে ইন্টারেস্টেড কিনা। প্রিয় শ্রোতা, আমরা একটা SMS পোল আহ্বান করছি, আপনারা যদি মনে করেন যে আশরাফ যা বলছে সেটা আরো বলা উচিত এবং আপনাদের শোনার আগ্রহ রয়েছে এবং আপনারা শুনতে চান, তাহলে আপনারা লিখবেন ইয়েস। যদি মনে করেন যে না এটা আমাদের কাছেও পরিষ্কার হচ্ছে না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে এবং ইটস কোয়াইট কন্ট্রাডিক্টরি, তাহলে লিখবেন নো এবং লিখে ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নাম্বারে। প্রথমে লিখতে হবে ABC স্পেস আপনার রেসপন্স ইয়েস অথবা নো, এরপর 2221 নম্বরে ঝটপট পাঠিয়ে দেবেন। একটু পরে আমরা কম্পিউটারের কাছ থেকে জানবো SMS পোলের রেজাল্ট, যদি নো পার্সেন্টেজ বেশি হয়ে যায় তাহলে আশরাফ বলার ক্ষমতা এখানে হারাবে। বলুন
পিস্তল দেখাইলো, ছোট একটা পিস্তল, আমি করি পিস্তল, তখন আমার মনে হয় একটা কৌতূহল পিস্তল, হ্যাঁ মালের তো টিভিতে দেখছি, লাইভে দেখছি গুলি আছে ছটা পুরা দি, আমি ওই ফুলাম মোবাইল লগে থাকতো প্রত্যেক সবসময় তিন চারটা, ঠিক আছে মোবাইল গুলি খুললো, ব্যাক কভার গুলি খুললা চাকুলা হইতে আছে মোবাইলের ব্যাক কভার থেকে স্টিলের চায়না চাকু, এগুলি দেয় এটা রক্কারের চাকু, এটা হাড্ডিকারের চাকু, আসলে চাকু গুলি অনেক অনেক ধার আসলে মানে আমার হাতে লাগাইলো, চুক্তি ভালো হইব, তো চুক্তি সমস্ত টাকা পয়সা আমার, তো চুক্তি আমি ভালো করে দিই, কেন ভাই একটা মানুষ আই না জগ দিয়া সে তো লক্ষ্যে নিয়ে পালাই দিই গিয়া, ঠিক আছে মানুষের মাথা না ঠিক আছে ডাক্তারের চোখ থাকলে তো যাও কাজ টাজ করে খাই দেবার, জীবনে বাস্তব হলে অনেক টাকার প্রয়োজন বুঝছ, যেটা কই কান দিয়ে হন এই ভাইয়ের কথা কামে লাগবো, তার নাম সবাই চিনি নাম মোটামুটি ভালো মানুষ চিনি,
নির্ভর করছে। চলুন দেখা যাক কম্পিউটার কি বলে। ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে কম্পিউটার বলছে 57% নো। দিস ইজ ফার্স্ট টাইম ফর দ্য হিস্ট্রি অফ যাহা বলিব সত্য বলিব যে নো পার্সেন্টেজ বেশি হয়ে গেল। দুটো কারণ থাকতে পারে, একটা হতে পারে যে রাত অনেক গভীর হয়েছে, আসলে আরেকটা স্টোরি শোনার মতো ধৈর্য অনেকেরই নেই, আরেকটা কারণ হতে পারে যে আমাদের এই আশরাফ যা বলছে সেটা তাদের আসলে অতটা আগ্রহের কারণ হচ্ছে না। কিন্তু আশরাফের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা থাকবে, কারণ এত রাত পর্যন্ত জেগে সে আমাদের সঙ্গে ছিল এবং আপনাদেরকে কিছু না কিছু বলতে এসছে এখানে, এবং সে একজন অন্ধ মানুষ হয়েও আমাদের কাছে এসছে। আশরাফ, লিসনাররা ভোট জানালো যে 57% তারা শুনতে চায় না, তার মানে আপনার গল্প সামনের দিকে আর নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কি বলার আছে আপনার এই অবস্থায়?
আমার কিছু বলার নাই, কিন্তু আমি বলবো যে হ্যাঁ বলতে পারলে তো ভালো হইতো, বলতে পারলে হয়তো আমার জন্য ভালো হইতো আর লিসনারদের জন্য এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য একটু কষ্ট করে আপনার এখানে আসছি।
তো সেই জন্য আপনাকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো, কিন্তু লিসনাররা যে সিদ্ধান্ত নিবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী। এবং একটি অন্যরকম ঘটনার মধ্য দিয়ে এই প্রথম যাহা বলিব সত্য বলিব একটি স্টোরি রিজেক্ট হলো আমাদের লিসনারদের কাছ থেকে SMS পোলে। আমরা এতগুলো পর্ব পার করেছি কিন্তু এই অভিজ্ঞতা আজকে প্রথম। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব আপনাদের অনুষ্ঠান, যাহা বলিব সত্য বলিব সবসময় সত্যের আলোতে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলোকে
এমন ভাবে উপস্থাপিত করতে চাই যাতে করে অপ্রিয় সত্যের মুখোমুখি আপনাকে কখনো না হতে হয়। আগামী রবিবার ঠিক রাত 12টায় আমি আরজে কিবরিয়া এবং আমার টিম মেম্বারদেরকে নিয়ে আরো একবার নক করবো আপনার দরজায় এবং আরো একবার সত্যের মঞ্চ উদ্ভাসিত হবে কোন একজন বন্ধুর জীবনের অপ্রিয় সত্য, এই অর্থে যে তার মতো করে ভুল যেন আপনার জীবনে, তার মতো করে অপরাধ যেন আপনার জীবনে বাসা না বাঁধে। অনেক অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
অফ মিউজিক এন্ড লাইফ এন্ড এন্টারটেইনমেন্ট FM 89.2, your A to Z's at ABC.